Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আমি রাসেল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। চারিদিকে চলছে ক্রিকেট নিয়ে উত্তেজনা, ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কথা, এবং তার মাঝখানে সবকিছু, সব আলোচনা, সব তর্ক বিতর্ক যখন থেমে যায় তখন শুরু হয় ভূত.কম। এবং এই ভূত.কম এ আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আশা করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। সামনে হ্যালোইন, অর্থাৎ এই মাসেই হ্যালোইন, তাই না? এবং হ্যালোইন নিয়ে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটি কথা হচ্ছে, আমি একটু পরিষ্কারভাবে বলে দিতে চাই, না আমরা হ্যালোইন পালন করছি না, কোনোবারই করিনি আমরা হ্যালোইন পালন। আমরা যেটা করছি সেটা হচ্ছে হ্যালোইনের সঙ্গে যেহেতু ভয়ের একটা যোগ আছে, একেবারেই ওইটুকু ভয়ের যে যোগসূত্র, সেই যোগসূত্রের কারণেই আমরা প্রতি বছর একটা স্পেশাল এপিসোড উপহার দিই। আপনারা যদি বলেন যে আরো অন্য কোনো দিনের সাথেও এরকম ভয়ের কোনো যোগ আছে, হয়তো অন্য কোনো দিনকেও আমরা স্পেশাল এপিসোড উপহার দেওয়ার জন্য বেছে নেব। এর সাথে আর অন্য কোন ধরনের মতামতের, বিশ্বাস অবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যে আমি আমাকে ক্লিয়ার করতে পেরেছি। আর সামনে হ্যালোইন উপলক্ষে আমরা টরন্টোতে যাচ্ছি, সেখানে একটা শো করব। আমরা দেশের বাইরে প্রথম এই হ্যালোইন নিয়ে চিন্তা করছি এবং দেশের বাইরে যেহেতু আমরা প্রথম এই শোটি করার প্ল্যান করছি, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এবং আমি একটু বলবো, যারা আপনারা টরন্টো থেকে শুনছেন আমাদেরকে এবং যারা টরন্টোতে থাকেন, আমাদের শোতে পার্টিসিপেট করতে পারবেন। এখনই এই শো শুনতে শুনতেই জাস্ট একটা ইমেল করুন যে হ্যাঁ, ইয়েস, ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট, বা আপনি আমাদের শোতে আসতে চান। সেই ধরনের কোন ধরনের যদি ইচ্ছা আপনাদের থাকে, তাহলে আপনার নাম, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস সহ আর সেই সাথে ফোন নাম্বার যদি পারেন, যাতে করে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমরা আপনাদেরকে আমাদের যে এপিসোডটি হবে সেখানে, সেটি তো একটা লাইভ এপিসোড হচ্ছে কোনো একটা স্টেজের ওপরে, সুতরাং সেইখানে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোথায় আসতে হবে, কখন আসতে হবে, কিভাবে পার্টিসিপেট করতে হবে, সব নিয়ম কানুন। সুতরাং আমি আপনাদের অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনারা যথাসময়ে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের অবস্থান সম্পর্কে, যাতে করে আমরা আপনাকে ইনভাইট করতে পারি আমাদের শোতে। তো এই প্রথম আমরা যেহেতু দেশের বাইরে শো করছি, আমাদের মনের ভেতরে অনেক ভয় শঙ্কা, আপনারা আসবেন কি আসবেন না, আসলে টরন্টো থেকে কত মানুষ পাবো, ক্যানাডা থেকে আসলে কি পরিমাণ মানুষ শোনেন, আমাদের ডেটা বলছে অনেক মানুষ শোনেন, কিন্তু তারা কি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন বা এই মুহূর্তে আমাদেরকে আমাদের সাথে আছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকের ঘটনায় প্রবেশ করব। 192তম এপিসোড আমরা শেষ করেছি। 193তম এপিসোডে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালোইন শেষ হতে না হতেই কিন্তু আমরা আবারও 200তম এপিসোডের দিকে এগিয়ে যাব এবং তখন আবারও আপনাদেরকে কানেক্ট করব এবং হয়তো আপনাদের সাথে আবারও যোগসূত্র তৈরি হবে সেটা নিয়ে, এবং সেটার জন্য আমরা স্পেশাল ঘটনা চাচ্ছি এখন থেকেই। আপাতত হ্যালোইনকে সামনে রেখে চলুন সামনে এগিয়ে যাই, চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। আমাদের এপিসোডে যে প্রথম ঘটনাটি, সেটিকে ইমেইল, এবং সেই ইমেইলটি পাঠিয়েছেন বিশেষ একজন, আপনারা সবাই পছন্দ করেন, আপনারা সবাই চেনেন, জানেন এবং পছন্দ করেন, সুকান্ত মাইতিকে। সেই সুকান্ত মাইতি আমাদের ঘটনা পাঠিয়েছেন। সুকান্ত মাইতির ঘটনাটি আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন সেভাবেই। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ওয়ালাইকুম সালাম। ভূত.কমের সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। হঠাৎই দক্ষিণের খোলা জানালা দিয়ে বয়ে আসা কনকনে হাওয়াটা গায়ে লাগতেই দাদু একটু শিউরে ওঠেন। চোখ খুলে দেখেন পরিষ্কার আলো ঘরে প্রবেশ করছে। যাহ, ভোর হয়ে এসেছে বোধহয়। ইস, বাকিরা এতক্ষণে উজানের সব মাছ ধরে ফেলল হয়তো। বিড়বিড় করে ঠাকুমাকে দু একটা গালাগালি করে আর কোনো কিছু সাত পাঁচ না ভেবে দাদু মাছ ধরার জাল ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। ঠাকুমা অন্য ঘরে ঘুমাতেন। এদিকে ঠাকুমার উপর অভিমান হওয়ায় দাদুকে আর ডাকেননি। আসলে ঠাকুমারই ভোরবেলা দাদুকে ডেকে দেওয়ার কথা ছিল, অথচ তিনি ঘুমাচ্ছেন। দাদু ইষ্ট দেবতার নাম নিয়ে লণ্ঠন হাতে খিড়কি দরজা খুলে ধীরে ধীরে রাস্তায় পা রাখলেন। গত সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট পিচ্ছিল কাদায় ভর্তি। কাদা বাঁচিয়ে হাঁটতে হাঁটতে দাদু ততক্ষণে গ্রাম ছাড়িয়ে অনেকটা পথ চলে গেছেন। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, বাকিরা এতক্ষণে বুঝি সব মাছ ধরে নিল। তাই হয়তো বিষয়টাকে তিনি এত গুরুত্ব দেননি। গাছপালার ফাঁক দিয়ে মাথার ওপর যে উজ্জ্বল আলো এসে পড়েছে, সেটা যে ভোরের আলো না নিশিরাতের শুক্লপক্ষের ভরা চাঁদের আলো, তা তিনি খেয়াল করেননি। হুঁশটা ফেরে গ্রাম ছাড়িয়ে কুলপাড়ের জঙ্গলের রাস্তা ধরার পর একটি রাতচরা পাখির বিভৎস ডাকে চমকে উঠে দাদু মাথা তুলে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তিনি জানলা দিয়ে আসা ভোরের চাঁদটাকে ভোরের আলো ভেবে খুব ভুল করে গভীর রাতেই মাছ ধরার জন্য বেরিয়ে এসেছেন। তিনি বুঝতে পারছিলেন এভাবে এত রাতে বেরিয়ে আসাটা তার ঠিক হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনটা খুশিতে ভরে ওঠে। আসলে তিনি সবার প্রথম মাছ ধরতে যাচ্ছেন, যতক্ষণে ভোরে বাকিরা মাছ ধরতে আসবে ততক্ষণে তিনি বেশ অনেকটাই মাছ ধরে ফেলবেন। সেই খুশিতে দাদু আর কিছু না ভেবে ধীরে ধীরে মাছ মারা বিলের দিকে এগিয়ে যেতে লাগলেন। কুলপাড়ের জঙ্গলটা বেশ নিরিবিলি ও ঘন, সেই রাস্তায় দিনের বেলাতেও লোক খুব একটা পা মারায় না, রাতে তো কল্পনার দূরহস্ত। কিন্তু দাদু ছিলেন প্রচণ্ড সাহসী মানুষ, তাই তিনি কোনো কিছু তোয়াক্কা না করে চুপচাপ এগিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ চলার পর দাদু হঠাৎই পেছনে কাদা জলে কারুর ছলাত ছলাত করে হেঁটে আসার শব্দ পেলেন। ব্যাপারটায় দাদু এতটা গুরুত্ব দিলেন না, ভেবেছিলেন হয়তো কোনো শেয়াল বা হায়না গোছের কোনো প্রাণী হেঁটে আসছে। কিছুক্ষণ পর কি মনে করে দাদু হঠাৎই পেছনে ঘুরে দেখতেই আচমকা শব্দটা থেমে যায়। ব্যাপারটা অদ্ভুত হলেও দাদু তখনও পাত্তা দেননি, এগিয়ে যাচ্ছিলেন মাছ মারা বিলের দিকে। কিন্তু কয়েক মুহূর্ত পর আচমকা তিনি অনুভব করলেন শব্দটা ক্রমশ দ্রুত তার দিকে এগিয়ে আসছে, যেন এক প্রকার দৌড়। দাদুর আর বুঝতে বাকি ছিল না যে কেউ তার পিছু নিয়েছে। তিনি দ্রুত কিছু মন্ত্র পড়ে নিজের শরীর বন্ধ করে পিছনে না ঘুরেই গম্ভীর রাশভারী কণ্ঠে বলে উঠলেন, যে আমার পিছু নিয়েছিস তুই নিশ্চয়ই জানিস আমি কে। আমি নরসিংহ ভট্টাচার্য, জানিস নিমিষেই তোকে ভস্ম করে দিতে পারি, ভালো চাস তো নিজের জগতে ফিরে যা। সঙ্গে সঙ্গে শব্দটা থেমে যায়। দাদু এবারে কিছুটা দ্রুত হাঁটা শুরু করলেন। তিনি জানতেন এটা কুলপাড়ের জঙ্গল, গাবগাছটা আর কিছুক্ষণের মধ্যেই রাস্তার ডান পাশে ডোবাটার কাছে পড়বে। সেই গাবগাছ নিয়ে বহু হাড় হিম করা ঘটনা এলাকার সবাই জানে, তিনি নিজেও চাক্ষুষ সাক্ষী। যদিও দাদু শরীর বন্ধ করে নিয়েছেন, তবুও দিনের শেষে তিনিও তো রক্ত মাংসের মানুষ, গভীর রাতে একা একা বেরিয়ে আসায় বোকামি তো করেছেনই, ফিরে না গিয়ে তার থেকেও আরো বোকামি করেছেন। যাই হোক, ইষ্ট দেবতার নাম করতে করতে দাদু এগিয়ে যাচ্ছিলেন। কয়েক মুহূর্ত পর তার সামনের দৃশ্য দেখে দাদু চমকে ওঠেন। লণ্ঠনের নিভু নিভু আলো ও জ্যোৎস্নার রূপালি আলোয় দাদু লক্ষ্য করলেন একটি বিশালাকার গাবগাছ দত্তের ন্যায় সহস্র হাতের মতো শাখা প্রশাখা বিস্তার করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। চাঁদের আলোয় কালচে সবুজ পাতাগুলো চিকচিক করছে। এ কি করে সম্ভব? গাছটা তো রাস্তা থেকে হাত পাচে ডান দিকে ঝোপঝাড়ের মাঝে ডোবার কাছে ছিল, তাহলে কি আমি ভুল দেখছি? নাকি কাদা জলে রাস্তা গুলিয়ে ভুল করে গাবগাছের দিকে চলে এসেছি? মনে মনে এই ভেবে দাদু যখন চোখ কচলে ভালো করে দেখতে গেলেন, তখন বুঝতে পারলেন ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। গাছটা সম্ভবত কোনো এক অলৌকিক শক্তির বলে রাস্তার মাঝে দাঁড়িয়ে। তবু মনের ভুল ভেবে সাহস করে দাদু গাছটিকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। যেই দাদু গাছটিকে পাশ কাটাতে গেছেন, অমনি মর্মর করে একটি প্রকাণ্ড ডাল দাদুর ঠিক সামনে ভেঙে পড়ে। অল্পের জন্য দাদু বেঁচে যান, আর এক পা বেশি এগুলেই ভারী ডালটা ঠিক তার মাথায় পড়ত। মুহূর্তের আকস্মিকতায় দাদু হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েন, হুঁশটা ফেরে রক্ত হিম করা একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে,
নরসিংহ মনে পড়ে?
গোসাইগঞ্জের মিত্তির বাড়ির কথা। মিত্তির বাড়ির ছোট বউকে আমি ভীষণ পছন্দ করেছিলাম, ওকে আমার সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই হার পশ্চাত সেখানে গিয়ে আমার সমস্ত আশা লোভ লালসা তছনছ করে দিয়েছিস। আজ তোকে কে বাঁচাবে? হেতু ব্রহ্ম মুহূর্ত, তাই না? আজ তুই আমার হাত থেকে বেঁচে যেতে পারবি না। প্রথমে তোর ঘাটটাকে ভাঙব, তারপর তোর রক্ত পান করব। আজ বড্ড ভুল হয়ে গেছে, এইভাবে ব্রহ্মক্ষণে বাড়ি থেকে বেরিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি। এই মুহূর্তে কিছু একটা না করলে শয়তানটা তো আমাকে আস্ত ছিঁড়ে খাবে, দাদু বিস্ময়ে মনে মনে বলে উঠলেন। পরিস্থিতি বেগতিক বুঝে মনের বিস্ময়টা চেপে সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে মুখ করে গুরুর নাম নিয়ে বেশ কয়েকটি মন্ত্র পাঠ করে মাটি থেকে একটি ঘাস ছিঁড়ে লণ্ঠনের আগুনে জ্বালিয়ে গাবগাছের ভাঙা ডালটার ওপর ছুড়ে দেন এবং দৃঢ় গম্ভীর কণ্ঠে বলেন, নরকের কেট, তুই আমার ক্ষতি করবি, নরসিংহ ভট্টাচার্যের ক্ষতি করবি, করে দেখ দেখি। সেদিন তো পালিয়ে গিয়েছিলি, কিন্তু আজ তোকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে আর জীবনেও ফিরে আসতে পারবি না, এই দেখ। সে চলন্ত ঘাসটি ভাঙা ডালটার উপর পড়ার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে প্রাকৃতিক এক অলৌকিক খেলায় গতরাত্রের বৃষ্টি ভেজা ডালটা অদ্ভুতভাবে দাও দাও করে জ্বলে ওঠে এবং তার সাথেই জ্বলন্ত আগুনের ভেতর থেকে ক্রমাগত চিৎকার ভেসে আসে ও সেই সাথে কিছুক্ষণ আগের সেই পরিচিত ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরটি বলে ওঠে,
চলে যাচ্ছে, নরসিংহ কাজটা তুই ঠিক করলি না, এর বদলা একদিন আমি নেবই, আজকের মতো গেলেও তোকে আমি ছাড়ব না, তোর মৃত্যু আমার হাতেই হবে, দেখব সেদিন তোর তন্ত্র বিদ্যা তোর মন্ত্রের কাছে কিভাবে টিকে থাকে।
সঙ্গে সঙ্গে তোল পার করে ঝড়ের সাথে গাবগাছটি যেন অদ্ভুত ভাবে রাস্তার ডান পাশে সরে গেল। এরপর কয়েক মুহূর্তের অতল নিস্তব্ধতা। দাদু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আবারও ইষ্ট নাম করতে করতে মাছমারা বিলের দিকে পা বাড়ালেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, আমি সুকান্ত মাইতি। আজ অন্যরকম একটি চমৎকার রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনাদের 131তম এপিসোডে মাথাবিহীন দেহ ঘটনাটি মনে আছে তো? ওই যে পাগলিটার ঘটনা, যা আমি আমার শ্বশুর বাড়ির ওখানে শ্মশানকালী মন্দিরের পুরোহিত প্রায় বছর 80 নিবারণ ভট্টাচার্য, আমার স্ত্রী প্রিয়ার ভট্টাচার্য দাদুর কাছ থেকে শুনেছিলাম। যেহেতু উনি শ্মশানেই থাকেন, তাই ওনার কাছে যে অলৌকিক ঘটনার সম্ভার থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তাই সেই সময় শ্বশুর বাড়িতে থাকাকালীন ওনার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা শুনি। সেখান থেকে পাগলির ঘটনাটি প্রথমে শেয়ার করেছিলাম 131তম এপিসোডে। আজ আবারও একটি ঘটনা শেয়ার করব যা ওনার কাছে শুনেছি। আপনারা তো জানেন ভট্টাচার্য দাদু আজ আর নেই, 2020 ডিসেম্বর করোনার থাবা থেকে তিনিও ছাড়া পাননি। করোনায় আক্রান্ত হয়ে 7 দিনের মাথায় আমাদের সকলকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছেন। ওপরওয়ালার কাছে ওনার আত্মার শান্তি কামনা করি, কিন্তু তার বলা সব রোমহর্ষক ঘটনা এখনো আমার স্মৃতির কোটরে জীবন্ত হয়ে আছে। সেখান থেকেই একটি ঘটনা আজ শেয়ার করছি। সালটা 2015, সেদিনও ছিল বিকেল। আমি, প্রিয়া ও তার দুজন কাজিন মিলে হাজির হই ভট্টাচার্য দাদুর কুটিরে, মানে শ্মশানের পাশে একচালা ঘরটায়। শ্মশানে ঢোকার মুখে সেই অশ্বত্থ গাছটার দিকে নজর যেতেই শিউড়ে উঠি। পাগলিটার নির্মম ঘটনায় যেটার অনেক তাৎপর্য ছিল, চোখের সামনে সবকিছু যেন পুনরায় ভেসে ওঠে। পাগলিটা এবং জিন বা গন্ধর্বের মিলনে সেই অলৌকিক সন্তান, ভট্টাচার্য দাদুর আদরের নাতি শিবায়, সে তো এই অশ্বত্থ গাছেই মিলিয়ে গিয়েছিল। প্রিয়া আমার অবস্থা আঁচ করতে পেরে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ভট্টাচার্য দাদুর দালানে তুলল। ভট্টাচার্য দাদু দালানে আমাদের কথোপকথন শুনে ঘর থেকে বেরিয়ে দেখলেন আমরা সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে গেছি। উনি একটু গলা সারিয়ে মুচকি হেসে বললেন,
তোমরা সবাই এসেছো, গল্প শোনার কেদেটা আবারও মাথায় চারা দিয়েছে বুঝি। কিন্তু তোমরা আজকালকার ছেলে মেয়েরা অলৌকিক ভূত প্রেত পিশাচ এসবই তো গাল গল্প কাল্পনিক বলে উড়িয়ে দাও। তোমরা হলে মোবাইল আর কম্পিউটার যুগের মানুষ, বিশ্বাস কি করবে? অথচ আজও গহীনে নীরবে কত রহস্যময় ঘটনা আনাচে কানাচে ঘটে চলেছে তা কি তোমরা জানো? এই তো মাসখানেক আগের কথা, ফরিদপুরের দিঘিতে ভর দুপুরে ভরা ঘাটে স্নান করতে আসা লোকজনের ভিড়ের মাঝ থেকে একটি 8-10 বছরের বাচ্চা ছেলেকে হঠাৎই কিছু একটা ঘাট থেকে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরেছে। মুহূর্তের আকস্মিকতায় সবাই আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিল, কয়েকজন তো ভয়ে বেহুশ হয়ে যায়, আর যারা সাহস দেখিয়েছিল তারা বলে যে লম্বা লম্বা চুল ভর্তি একটি কালো মাথা হঠাৎ ঘাটের কাছে ভেসে ওঠে, বিকট গর্জন করে ছেলেটাকে টেনে নিয়ে যায় মাঝ দেখিতে, তারপর ডুবিয়ে মারে। সারা দেখিতে জাল দিয়ে ডুবুরি নামিয়ে কোথাও ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার ফ্যাকাশে মৃতদেহটা একগাছি চুলে পেঁচানো অবস্থায় মাছ দেখিতে ভেসে থাকতে দেখা যায়। এবার বলো তো এর কি ব্যাখ্যা হয়? আমরা সবাই হাঁ করে শুনছিলাম, শুধু ইশারায় ঘাড় নেড়ে ভট্টাচার্য দাদুকে বোঝাতে চাইলাম যে কিছুই বুঝিনি। দাদু ব্যাপারটা ঠাহর করে গম্ভীর স্বরে বললেন,
আসলে ওটা ছিল জল পিশাচ, কিন্তু তোমরা হয়তো তা মানতে চাইবে না, বলবে যে পুরনো দেঘি হয়তো দীর্ঘদিনের কোন বড় মাছ তাকে টেনে নিয়ে গিয়েছিল।
আমি ভট্টাচার্য দাদুকে থামিয়ে বললাম,
না দাদু, আমরা বিশ্বাস করেছি। প্রকৃতিতে শুভ শক্তি যেরকম আছে সেরকম অশুভ শক্তিও তো আছে, মাছের আবার এত বড় চুল হয় নাকি? আজ একটা ভালো গল্প শোনাও তো দাদু, ঘটনা না শুনে আমরা কিন্তু উঠছি না।
দাদু এবার কিছুটা নরম স্বরে বললেন,
তা বেশ বেশ, তোমরা মন্দিরের দালানে গিয়ে বসো, আমি আসছি।
আমরা সবাই উৎসাহ নিয়ে মন্দিরের দালানে গিয়ে বসলাম। খানিক বাদে গুনগুন করে মায়ের নাম করতে করতে ভট্টাচার্য দাদু দালানে এসে ওনার নির্ধারিত স্থানে বসলেন। আমরা সবাই ঘটনা শোনার আশায় উদ্গ্রীব হয়ে ওনার দিকে চেয়ে আছি। উনি খুহ খুহ করে গলাটা সারিয়ে বলতে শুরু করলেন,
আজ তোমাদের যে ঘটনাটা বলবো তা আমার দাদুর কাছ থেকে শোনা। আমার দাদু স্বর্গত শ্রী নরসিংহ ভট্টাচার্য একজন বড় মাপের পুরোহিত, মা তারার একনিষ্ঠ ভক্ত। বহুকাল তিনি তারাপীঠের শ্মশানে তন্ত্র সাধনা করেছিলেন, বহু তন্ত্র সিদ্ধি করায় করায়ত্ত ছিল। ঘটনাটি ঘটে তা প্রায় আজ থেকে আন্দাজ 100 বছর আগে, আমার জন্ম তখনও হয়নি, বাবারই তখন 10-11 বছর বয়স বুঝলে, তাহলে বোঝো আমার জন্ম হবে কি করে। তা আমার বয়স যখন 7-8 হবে ঠিক মনে পড়ছে না, সেই বয়সে এই তোমাদেরই মতো প্রায় দাদুর কাছে ভূতের ঘটনা শুনতে বায়না করতাম। সেরকমই একদিন বৃষ্টিমুখর সন্ধ্যায় দাদুর কাছে আবদার করলাম ভূতের ঘটনা শোনাতে, তখনই দাদু এই ঘটনাটি বলেছিলেন। পরবর্তীতে দাদুর মৃত্যু রহস্যটা আজও আমার কাছে ধোঁয়াশা, কিভাবে দাদু মারা গিয়েছিলেন তা পরে বলছি। যাই হোক, ঘটনায় ফিরি। মাছ ধরা রীতিমতো দাদুর নেশা ছিল, প্রতি বছরই বৃষ্টিকালে প্রায় প্রতিদিনই ভোর রাতে মাছ ধরতে বের হতেন। আমাদের গ্রামের পাশে ছিল একটা বিল, সেখানে প্রচুর মাছ পাওয়া যেত, বিলের নাম মাছমারা বিল। ছোটবেলায় বহুবার আমিও দাদুর সাথে ভোর রাতে মাছ ধরতে গিয়েছি। সেরকমই একটা দিন, সেদিন দাদু মাছ ধরতে বেরোন। পরিকল্পনা আগের থেকে ছিল যে তিনি ভোর রাতে উজানে মাছ ধরতে যাবেন, তখন বৃষ্টিকাল চলছে। সেই মতো ঠাকুমাকে তাড়াতাড়ি খেতে দিতে বললেন, এরপর খাওয়া দাওয়া শেষ করে ঠাকুমাকে ভোর রাতের দিকে ডেকে দেওয়ার কথা বলে শুয়ে পড়লেন। মাঝরাতে জানালা দিয়ে চাঁদের আলো আসায় ভোর হয়ে গেছে ভেবে দাদু ঠাকুমাকে বকাবকি করে জাল আর ব্যাগ লণ্ঠন হাতে বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। ঠাকুমা তখনও ঘুমাচ্ছেন। মাছমারা বিলের দিকে যাওয়ার সময় হঠাৎই কুল পারে গাছের সেই বিভৎস ভয়ঙ্কর পিশাচের সম্মুখীন হন।
যা হোক, দাদুদার তন্ত্রমন্ত্র বলে অগ্নিবাণে আপাতত সেই শয়তান পিশাচকে পরাস্ত করে যতক্ষণে মাছ মারা বিলে পৌঁছালেন ততক্ষণে পূবের আকাশে হালকা রক্তিম আভার ছটা। যদিও চাঁদ তখনও আকাশে বিদ্যমান, দাদু এক মনে মাছ ধরা শুরু করলেন। একের পর এক মাছ পাচ্ছেন, ব্যাগে ফেলছেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর দাদু হঠাৎই খেয়াল করলেন পেছন থেকে হাড় কাটা চিবানোর কর্মর শব্দ আসছে। দাদুর বুঝতে আর বাকি রইল না কি ঘটনা ঘটছে, তবে তিনি এটা পরিষ্কার বুঝতে পারছিলেন কিছুক্ষণ আগে কুলপাড়ের জঙ্গলে গাব গাছে যে শয়তান পিশাচকে তিনি তাড়িয়েছেন এটি সেটি নয়। আসলে জীবনে তিনি অনেক পিশাচ প্রেতাত্মাকে দমন করেছেন, হয়তো তাদেরই একজন, তবে এটি তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ দাদুর শরীর তখন বন্ধ। দেখতে দেখতে ভোর হয়ে আসে। দাদু মাছ ধরা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বলে ঘুরে যেই মাছের ব্যাগটা নিতে যাবেন অমনি চমকে ওঠেন, কোথায় মাছ? ব্যাগটাই ফাঁকা, পাশে দু একটা মাছের কাটা ছিটে পোটা পড়ে আছে। দাদু বুঝতে পেরেছিলেন ঠিক কি ঘটেছে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ধুর, আজ ভোর রাত থেকে পুরো সকালটাই মাটি, একটাও মাছ বাড়ি নিয়ে যেতে পারলাম না। এই বলে দাদু ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ভট্টাচার্য ঘটনা ফাঁকে একটু থেমে আবারও মায়ের নাম নিলেন। আমরা সবাই অবাক হয়ে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়াই করছিলাম, যা বাবা ঘটনা এখানে শেষ। শয়তান পিশাচ মিথ্যের বাড়িতে ঠিক কি করেছিল ও পরবর্তীতে কিভাবে ওনার দাদুর মৃত্যু ঘটল তা তো কিছুই শোনা হলো না। আমাদের ইতস্তত দেখে ভট্টাচার্য দাদু একটু মুচকি হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কি ভাবছ, ঘটনা শেষ? মিত্তির বাড়ির ছোট বৌমার সাথে কি ঘটল, আমার দাদু কিভাবে মারা গেলেন তা তো এখনো শোনা হলো না, তাই এত ছটফট, রোসো বাছারা রোসো। প্রিয়া যা তো যা না মা, আমাদের সবার জন্য একটু চা করে আন দেখি, আজ পুতুলের মা বিকেলে কাজে আসবে না বলেছে। বাছারা তোমরা কুটিরে গিয়ে বসো, আমি সন্ধ্যায় আরতির সরঞ্জাম করে আসছি, বাকি ঘটনা ওখানেই শোনাব। প্রিয়া সঙ্গে সঙ্গে ভট্টাচার্য দাদুর কুটিরে গিয়ে আমাদের সবার জন্য চা বানাতে লাগল। আমরা একে একে এসে দালানের উপরে বসলাম। ততক্ষণে সোনালি বিকেল সন্ধ্যার কোলে ঢলে পড়তে শুরু করেছে। আমাদের কুটিরে দালানে পাঠিয়ে দিয়ে ভট্টাচার্য দাদু সন্ধ্যা আরতির সরঞ্জাম গুছিয়ে দালানে এসে একটা বেতের মাচার উপরে বসলেন। প্রিয়া ততক্ষণে চা বানানো শেষ করেছে, সে একে একে কাপগুলো নিয়ে এসে সবাইকে পরিবেশন করছে। গরম চায়ে চুমুক দিয়ে ভট্টাচার্য দাদুর দিকে তাকাতেই তিনি একটা লম্বা চুমুক দিয়ে আবারও বলতে শুরু করলেন, কুলপাড়ের জঙ্গল দিয়ে মাছ মারা বীরে যাওয়ার সময় দাদু যে ভয়ঙ্কর রোমহর্ষ ঘটনার সম্মুখীন হন তা প্রায় নয় মাস দশ মাস আগের কথা। সেদিন দাদু সবে দুপুরের খাবার সেরে দালানে চাটাই পেতে একটু জিরোচ্ছিলেন, এমন সময় উঠান থেকে কেউ একজন দাদুকে স্মরণ করে বেশ জোরে হাঁক দিলেন। সবে মাত্র দুপুরের ভাতটা খেয়ে ঘুমটা চোখে লেগেছে, অমনি কেউ এসে হাজির। দাদু বিরক্ত হয়ে লোকটাকে ভেতরে আসতে বললেন। ভেতরে আসতেই দাদু তাকে চিনতে পারলেন। লোকটি গোসাইগঞ্জের জমিদার রুদ্রশঙ্কর মিত্তিরের দারোয়ান জলধর সর্দার। জমিদার মশাইয়ের বাসস্থান অট্টালিকা গোসাইগঞ্জে হলেও তিনি ছিলেন এই অঞ্চলের মাথা। এই বাঁশঘাটা, গাঙ্গুলিয়া, ফরিদপুর, ছৌগ্রাম সহ এলাকার বিশটি গ্রাম তখন ওনার অধীনে। শুনেছি বড় ভালো মানুষ ছিলেন জমিদার রুদ্রশঙ্কর বাবু। আজকাল আর সেই জমিদারিত্ব নেই, তার সেই অট্টালিকা সম প্রাসাদ এবং সবকিছু এখন ভগ্নস্তূপ, সাপ খোপ জঙ্গলে ঢেকে গেছে। শুনেছি ওনার বংশধরেরা বিদেশে ও কলকাতায় থাকেন। দেশভাগের পর জমিদারিত্ব আর টেকেনি, তার অধীনে থাকা অধিকাংশ গ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তানের অধীনে চলে যায়। এদিকে স্বাধীন ভারতে আবার জমিদারি ব্যবস্থা উঠতে থাকে, এর ফলে তারা এই এলাকা ছেড়ে চলে যান। যাই হোক, দাদু জলধরকে চাটায়ের উপর বসতে বলে ঠাকুমাকে জল দিতে বললেন। এরপর তাকে জিজ্ঞেস করলেন যে এই ভর দুপুরে তার আসার কারণ কি। জলধর দুশ্চিন্তার স্বরে জানাল, ঠাকুরমশাই, মিত্তির বাড়িতে ভীষণ বিপদ, সবাই আতঙ্কের মধ্যে আছে, বাবু আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যাবার অনুরোধ করেছেন।
কি বিষয়, সমস্যাটা কি?
তা বলার মতো সময় নাই, আপনি সেখানে গেলে সমস্তটা জানতে পারবেন, এবার আজ্ঞা হোক।
দাদু গম্ভীর স্বরে জলধরকে বললেন যে উনি মায়ের আরতি সেরে সন্ধ্যায় যাবেন এবং কর্তা ঠাকুরকে চিন্তা করতে বারণ করতে বলে দেন।
জলধর দাদুর কথায় আর আপত্তি না জানিয়ে ফিরে যান। আসলে মিত্তির বাড়িতে ঠিক কি ঘটেছে তা দাদু আগে থেকেই কানাফুস হয়ে একটু আধটু শুনতে পেয়েছিলেন। গ্রাম বাংলার পরিবেশ, এক গ্রামে কিছু ঘটলে তা রাতারাতি আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে। কিন্তু জমিদার বাবু যেহেতু নিজ থেকে এতদিন ওনাকে ডাকেননি, তাই দাদু আগবাড়ি আর যাননি।
আজ যেহেতু ডেকেছেন, সেক্ষেত্রে একটু প্রস্তুতি নিয়ে সব গুছিয়ে যাওয়ার জন্য দাদু সিদ্ধান্ত নেন। নির্দিষ্ট সময়ে সেই মতো সন্ধ্যায় জমিদার বাড়ির সীমানায় পৌঁছেই আচমকাই বাড়ির ছাদের ঘর থেকে তীব্র চিৎকার ভেসে আসে।
কি কেউ চিৎকার করছে মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছি, এ তো মিত্তির বাড়ির দোতলার ঘর থেকে আসছে। না, এভাবে ভেতরে যাওয়া যাবে না, আমাকে কি শরীরটা বন্ধ করতে হবে। জয়মা জয়মা, তোরা দেখিস।
এই বলে দাদু কিছু মন্ত্র পড়ে নিজের শরীরটা বন্ধ করে যেই মিত্তির বাড়ির আঙিনায় পা রাখলেন, অমনি আশেপাশের ঝোপ ঝাড় পলাশ শিমুল গাছের জঙ্গল দূরপার করে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। সেই সঙ্গে ঝোপঝাড় জঙ্গলের আড়াল থেকে শেয়ালের বিকট আর্তনাদ ভেসে আসে। রাতচরা পাখিরাও যেন দিশেহারা হয়ে চিৎকার শুরু করে। ব্যাপারটা দাদুর আর বুঝতে বাকি রইল না। হয়তো কোনো একটা অশরীরী শক্তি তাকে এই মুহূর্তে জমিদার বাড়িতে প্রবেশ করতে বাধা দিচ্ছে, কিন্তু উনিও নরসিংহ ভট্টাচার্য, ওনাকে আটকানো অত সহজ নয়। দাদু কয়েক পা এগোতেই হঠাৎ অনুভব করলেন কেউ যেন শিমুল গাছের আড়াল থেকে তার উপরে নজর রাখছে। পেছনে ঘুরে তাকাতেই দেখেন ছায়াটি মিলিয়ে গেল। জমিদার বাড়িতে প্রকাণ্ড চুনসুরকি খসা দালানে উঠে দেখতে পেলেন জমিদার রুদ্রশঙ্কর বাবু দুশ্চিন্তায় ডুবে অনবরত পায়চারি করছেন। পাশের ছোট ছেলে চন্দ্রশেখর বসে, চোখ মুখে আতঙ্কের ছাপ, মাঝে মাঝে করুণ জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকিয়েও কিছু জিজ্ঞেস করতে পারছেন না। ভোলা জমিদার বাড়ির পরিচারক দাদুকে দেখে তড়িঘড়ি করে একটা চেয়ার এনে বসতে দেন। রুদ্রশঙ্কর বাবু দাদুকে দেখে আপ্যায়ন করতে বসালে দাদু বসতে যাবেন এমন সময় দোতলার ঘর থেকে বিকট পৈশাচিক চিৎকার এবং সেই সঙ্গে আসবাবপত্র ভাঙচুরের শব্দ ভেসে আসে। পরক্ষণেই ভেতর বাড়ির বৈঠকখানা থেকে একটি নারী কণ্ঠের কান্নার রব ভেসে আসে। রুদ্রশঙ্কর বাবুর স্ত্রী উমাদেবী অঝরে কাঁদছিলেন। ছোট ছেলে চন্দ্রশেখর মাসখানেক হল বিয়ে হয়েছে, এরই মাঝে এক মাস করতে না করাতেই বাড়ির ছোট বউ এভাবে অতি প্রাকৃতিক ভয়ঙ্কর আচরণ করছে, কেউ মেনে নিতে পারছে না। বাড়ির সবাই তটস্থ হয়ে আছে।
থেমে যা, থাম থাম বলছি,
শয়তান পিশাচ, তোর দিন ঘনিয়ে এসেছে।
দাদু ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিজের কপালের মধ্যভাগে চেপে ধরে বিড়বিড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে পৈতে উঁচিয়ে দোতলার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে সেই বিভৎস ভয়ঙ্কর চিৎকার থেমে যায়। চারিদিক তখন অতল নিস্তব্ধতা বিরাজমান। ঝিঝি পোকার ডাকে নিকষ আঁধারি আবহে কোনো সারা শব্দই শোনা যাচ্ছিল না। দাদুর রাশভারী কণ্ঠস্বরের ধমক শুনে উমাদেবী বৈঠকখানা থেকে বেরিয়ে আসেন এবং দাদুর কাছে কাকুতে মিনতি করতে থাকেন।
হা, কি করেন মাঠা কোমা, কান্না করেন না, কান্না করেন না, আমি তো এসে গেছি, মাতার উপর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে,
দাদু করুণ স্বরে বলে উঠলেন। এরপর রুদ্রশঙ্কর বাবুর কাছ থেকে যাবৎ যা যা ঘটেছে তার সমস্তটা সবিস্তারে শুনতে চাইলেন।
আপনি তো জানেন বড় খোকা সূর্যশেখর ব্যারিস্টারি করে কলকাতায়, স্ত্রী পুত্র নিয়ে সেখানেই থাকে, এত বড় বাড়িটা খাঁ খাঁ করছে, আমাদেরও বয়স হচ্ছে, তাই গিন্নি বলল ছোট ছেলের বিয়ে দিয়ে দিতে, সেই মতো গত মাসে ধুমধাম করে খোকার বিয়ের আয়োজন করি। আপনি তো অনুষ্ঠানের সবকিছু করলেন, আপনি ছিলেন বিয়ের পুরোহিত, ছোট মা কাঞ্চনবালাকে পূর্ণবতী লক্ষ্মীমতী হওয়ার আশীর্বাদ করে গিয়েছিলেন। যাই হোক, বিয়ের কয়েকদিন পর থেকে বৌমার ভেতর কেমন একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলাম। প্রথমে ব্যাপারটা এতটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে খেয়াল করলাম আচরণটা ধীরে ধীরে পৈশাচিকতায় রূপ নিচ্ছে। সারাক্ষণ গুঁ হয়ে বসে থাকত, পরিচারিকাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করত, আমাদের সাথে তো দূরের কথা, এমনকি ছোট খোকার সাথেও ঠিকমতো কথা বলত না। ভেবেছিলাম ১৬ বছরের বাচ্চা মেয়ে হয়তো নতুন সংসারে এসে কারোর সাথে মানিয়ে নিতে পারছে না, হয়তো লজ্জায় থাকে তাই স্বামীর সাথে কথা বলে না। কিন্তু এসব কিছু চরম পৈশাচিক রূপ নিল সেদিন, যেদিন ছেলে বৌমার অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে। জলধর সেদিন সকাল থেকেই পায়েক বরকন্দাজ পালকি সাজিয়ে প্রস্তুত, পাঁচ ক্রোশ পথ যেতে হবে তাই আগে থেকেই এত প্রস্তুতি।
কিন্তু হঠাৎই অন্দরমহল থেকে খবর এলো বৌমাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের পর থেকে একজন পরিচারিকা সর্বদাই বৌমার সাথে থাকত। সেদিন সকালে পরিচারিকা বৌমার ঘরে গিয়ে দেখে দরজা হাট করে খোলা, বৌমা কোথাও নেই। বিয়ের আট দিন কাটতে না কাটতেই এসব কি হচ্ছে? খবরটা এলাকায় রুটে গেলে মিত্তির বাড়িকে নিয়ে সবাই চিঁচি করবে। আমি প্রবল দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে উঠি। জলধরকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে পাঠাই, কিন্তু দশ বারো বছরের একটা ছেলে হঠাৎ ছুটে এসে তাড়াহুড়ো করে দালানের ওপর উঠতে গিয়ে হোঁচট খেয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কর্তামশাই, আপনাদের নতুন বৌমা কুলপাড়ে গাবগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সকাল সকাল পাঠশালে যাচ্ছিলাম, হঠাৎই দূরে গাবগাছের নিচে লাল রঙের কিছুটা দেখতে পাই। কাছে গিয়ে দেখি আপনাদের বৌমা।
আরে, কুলপাড়ের জঙ্গল? কি বলছেন, গাবগাছের নিচে? সেই গাবগাছ? হা ঈশ্বর, দাঁড়ান দাঁড়ান, আপনি তো চন্দ্রশেখর ও নতুন বৌমা সহ বরযাত্রী নিয়ে ওই পথে এসেছিলেন। কুলপাড়ে কিছু ঘটেছিল? আমাকে খুলে বলুন, কোনো কিছু বাদ দেবেন না।
দাদু রুদ্রশঙ্কর বাবুকে থামিয়ে বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করেন। দাদুর প্রশ্ন শুনে রুদ্রশঙ্কর বাবু চমকে উঠে কিছুটা ভাবতে থাকেন। কিছুক্ষণ নীরব থাকার পরে তিনি আবারও বলতে শুরু করেন,
না, নজর কাড়ার মতো সেরকম কিছু না, ব্যাপারটা তেমন কিছু না ভেবে আপনাকে বলিনি। সেদিন বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আমরা বরকনে সহ বরযাত্রী নিয়ে ভোররাতেই বেরিয়ে পড়েছিলাম। অনেকটা পথ আসতে হবে, আপনি তো জানেন সেটাতে বৃষ্টি হয়েছিল তুমুল, তাই রাস্তাঘাট পিচ্ছিল, কাদা জলে ভর্তি, গরুর গাড়ি চলা দুষ্কর, হেঁটে আসতে সময় লাগবে ভেবে ভোররাতেই বেরিয়ে পড়া। যাই হোক, গ্রাম ছাড়িয়ে মাঠঘাট জঙ্গলের রাস্তায় পড়তে না পড়তেই আকাশ কাঁপিয়ে তুমুল বৃষ্টি শুরু হল। যে কটা ছাতা ছিল তাতে সবাই বৃষ্টির হাত থেকে রেহাই পেত না, তাই বাকিরা যে যার মতো আশেপাশের গাছতলার দিকে ছুটে গেল, যদি বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যায়। বেয়ারা, বাইক, বরকন্দাজ পালকি নামিয়ে ছুটে যায় গাছতলায়। জানি বৌমা পার্কের ভেতরে আছে, তাই সে অন্তত বৃষ্টিতে ভিজবে না। এই ভেবে আমরাও বৃষ্টির হাত থেকে বাঁচতে কোন রকমের গাছতলায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি থামতে গিয়ে দেখি পালকির ভেতর বৌমা অজ্ঞান হয়ে আছে। তখন ভেবেছিলাম হয়তো সারারাত্রির বিয়ের ধকলে বাচ্চা মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আসলে সেদিন ভোরবেলা তুমুল বৃষ্টিতে আমরা সবাই কুলপাড়ের জঙ্গলের রাস্তায় আটকে পড়ি, আর বৌমার পালকিটা ওই গাবগাছের নিচেই রাখা ছিল। এখন আর অষ্টমঙ্গলার দিন ঘটে যাওয়ার ঘটনার কোনো মিল আছে কিনা, নাকি কাকতালীয়, তা আপনিই ভালো বলতে পারবেন।
দাদুর কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখে মুখে কোন এক চাপা আতঙ্ক। তিনি ঘামছেন, কাঁধে থাকা হরিনামের উত্তরীয়টা টেনে মুছতে মুছতে বিস্ময়ে বলে ওঠেন,
ঠিক যা ভেবেছিলাম তাই। আপনি তো জানেন কর্তা, কুলপাড়ের রাস্তাটা ভালো না, আর ওই গাবগাছটা নিয়ে এলাকায় কত অলৌকিক রোমহর্ষক ঘটনা ছড়িয়ে আছে সবই তো আপনার জানা। গাবগাছের নিচে নাকি অমাবস্যার রাতে অনেকেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছে। এখন ইংরেজদের দাপট এলাকায় একটু কমলেও আপনি তো জানেন সিপাহী বিদ্রোহের সময় কত শত নিরহ মানুষকে ইংরেজরা চর ভেবে মেরে কেটে ওই জঙ্গলে ফেলে দিত। এখনো ঝোপঝাড় জঙ্গল ঘুরলে মানুষের দু একটা হাড়গোড় পাওয়া যাবে। শুধু কি তাই, কত লেঠেল ডাকাতের দল নিরীহ পুথিককে মেরে ওই গাবগাছের নিচে ডোবাই পুঁতে রাখত। তাদের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়, জায়গাটা ভীষণ অপবিত্র। একদিকে নতুন বউ, তার উপরে কৃষ্ণপক্ষের রাত। কর্তা ঠাকুর, সেদিন কুলপাড়ে দাঁড়িয়ে পড়াটা আপনাদের মোটেও ঠিক হয়নি, নিশ্চয়ই কোনো খারাপ কিছু বউ ঠাকুরনের ওপরে পড়েছে। আর এত কিছু ঘটে যাওয়ার পর এতদিন পরে আমাকে ডাকলেন, জ্যেষ্ঠতা মার্জনা করবেন কর্তা ঠাকুর, আমি আপনাদের বাড়ির বংশ পরম্পরায় পুরোহিত, আমারও একটা দায়িত্ব আছে এই পরিবারের ওপর। আপনি কি সবকিছু শেষ হবার অপেক্ষা করছিলেন? তাহলে আমাকে খবর দিলেন কেন? যাই হোক, এখন বলুন তো, বৌমাকে গাবগাছের কাছ থেকে নিয়ে আসার পর কি ঘটেছিল?
প্রজা হলেও যতই হোক দাদু ছিলেন জমিদার বাড়ির পুরোহিত, এবং রুদ্রশঙ্কর বাবু দাদুর আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন, তাই অনুশোচনায় লজ্জায় লজ্জিত স্বরে দাদুর কাছে ক্ষমা চেয়ে বলতে শুরু করলেন,
ক্ষমা করবেন ঠাকুর মশাই, আসলে ব্যাপারটা যে অতি প্রাকৃতিক অলৌকিক দিকে যাচ্ছে তা প্রথমে গুরুত্বই দেয়নি। যতদিনে জানতে পারি ততদিনে অনেকটা সময় কেটে গেছে, আর জানা মাত্রই আমি আপনাকে খবর পাঠাই। আসলে সেদিন ছেলেটির মুখে সমস্তটা শুনে আমরা সবাই ছুটে যাই সেখানে, গিয়ে দেখি গাবগাছের কাছে বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা সবাই ধরাধরি করে বৌমাকে তুলে বাড়িতে নিয়ে আসি। চন্দ্রশেখর নিজে একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তাই কোন রকমে অতি প্রাকৃতিক বিষয় সে বিশ্বাসই করে না, সে তার মতো করে বৌমার চিকিৎসা করে। তখন পর্যন্ত আমরা ভেবেছিলাম বৌমা বোধহয় আমাদের সংসারের সাথে মানিয়ে নিতে না পেরে চুপিসারে একাই পালিয়ে যাচ্ছিল তার বাপের বাড়ি।
বৌমার বাপের বাড়িতে খবর পাঠানো হয় এবং জানানো হয় যে বৌমা অষ্টমঙ্গলায় যেতে পারবে না। তারা এসে যেন বৌমাকে বোঝায়। বিয়াই মশাই এসে মেয়ের অবস্থা দেখে দুশ্চিন্তায় ভেঙে পড়েন। তবে এটা তিনি জানান যে বিয়েতে কাঞ্চনমালার পূর্ণ মত ছিল এবং চন্দ্রশেখরকে সে পছন্দ করে, কিন্তু এরকম কেন করছে তা তিনিও জানেন না। যাই হোক, তিনি তার মতো করে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বিদায় নেন। তারপর বৌমা সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্ধ রাখত। খালি একজন পরিচারিকা গিয়ে তার দেখাশোনা করে আসত। রাতে প্রায়ই বৌমার বিকট চিৎকার শুনতাম। চন্দ্রশেখর ঠিক করে বৌমাকে কলকাতায় বড় কোনো ডাক্তার দেখাবে। ভেবেছিল বৌমার বোধহয় মাথায় কোনো ব্যামো হয়েছে, তাই সে কলকাতায় তার দাদার কাছে খবর পাঠায় কাঞ্চনবালার চিকিৎসার জন্য। সেই মতো গতকাল রাতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়। আজ ভোর ভোর তারা রওনা দিত। রাতে চন্দ্রশেখর আলাদা ঘরে ঘুমত। গতরাতে বৌমার ঘরে গিয়ে তাকে কলকাতায় যাওয়ার বিষয়টা বলতে যেতেই বিপত্তিটা ঘটে। বাকিটা চন্দ্রশেখরের মুখে শুনুন, ও ভালো বলতে পারবে। এই বলে রুদ্রশঙ্করবাবু থামলে। ছেলে চন্দ্রশেখর ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, কাল রাতে কাঞ্চনবালার ঘরে ঢুকতেই দেখি সে জানালার রেলিং ধরে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। রাত তখন সোয়া নটার মতো হবে। আমি দুবার তাকে নাম ধরে ডাকলেও সে কোনো সাড়া শব্দ দেয় না। আমি কিছুটা বিরক্ত হই এবং রেগেও যাই। যতই হোক, আমি তার স্বামী, আমার ডাকে তার সাড়া দেওয়াটা কর্তব্য। কিন্তু বারবার ডাকার পরেও যখন সে সাড়া দিচ্ছিল না, তখন এক পা করে এগিয়ে গিয়ে যেই তার কাঁধে হাত রেখেছি, অমনি আমার সমগ্র শরীরে যেন তড়িৎ খেলে গেল। কাঞ্চনবালার শরীরটা কি বিভৎস ঠান্ডা, যেন এক্ষুনি বরফ থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে জানালার বাইরের দৃশ্য দেখে আমি আতঙ্কে ছিটকে কয়েক পা পিছিয়ে যাই। দেখি জানালার বাইরে শূন্য এক বিশালাকার ছায়ামূর্তি ভাসমান, সাপের ন্যায় মাথার জটাগুলো লকলক করছে, চোখে যেন আগুনের শিখা, খিলখিলিয়ে সে কাঞ্চনবালার সাথে কথা বলছে। এদিকে আমার চিৎকারে কাঞ্চনমালা ধীরে ধীরে ঘাড় ঘোরায়। ও, সেই দৃশ্য সহ্য করার মতো নয়। বিভৎস পচাগলা মুখে পোকা কিলবিল করছে। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে, পাশে বাবা মা, ভোলা, বাকিরা উদ্বিগ্ন অবস্থায়। চন্দ্রশেখরকে থামিয়ে রুদ্রশঙ্কর বাবু বললেন, এবার আমি বলছি। চন্দ্রশেখরের চিৎকার শুনে আমি, ভোলা, জলধর, আমরা সবাই ছুটে যাই দোতলায়। বৌমার ঘরে গিয়ে দরজাটা খুলতেই দেখি যে হাট করে দরজা খোলা। আমরা ঘরে ঢুকতেই আতঙ্কে শিউরে উঠি। দেখি চন্দ্রশেখর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। কোথায় বৌমা? সে সাক্ষাৎ নরপিশাচ, বিভৎস জটাধারী মূর্তির রূপে কাঞ্চনবালা চন্দ্রশেখরের বুকের উপরে বসে চিৎকার করছে, তার গলা টিপতে যাচ্ছে। ঠিক সেই সময় জলধর সাহস করে ছুটে গিয়ে তাকে আচমকায় পেছন থেকে ঠেলে ফেলে। কোনোরকমে চন্দ্রশেখরকে কাঁধে তুলে আমরা ঘরে নিয়ে বেরিয়ে আসি এবং ভোলাকে ঘরটায় তালা মেরে দিতে বলি। আমরা সিঁড়ি দিয়ে নামার সময় কাঞ্চনবালার ঘরের সামনে দরজায় ঢিপ ঢিপ করে হাত চাপড়ানোর আওয়াজ শুনতে পাই, সেই সঙ্গে একটা হাড় কাঁপানো কণ্ঠস্বর। এই বলে রুদ্রশঙ্করবাবু থামলে। দাদু জানান যে তিনি একবার নতুন বৌমাকে দেখতে চান। দাদুর কথা শুনে রুদ্রশঙ্করবাবু ছেলে চন্দ্রশেখরকে বললেন দাদুকে দোতলায় নিয়ে যেতে। দাদু তাকে বাধা দিয়ে বললেন যে তিনি নিজেই যাবেন। এই বলে দাদু গায়ত্রী মন্ত্র বীরবীর করতে করতে অগ্রসর হন। দোতলায় উঠেই সিঁড়ির ডান দিকের ঘরটা, দাদু ছোট বৌমা মানে কাঞ্চনবালার ঘরের সামনে পৌঁছাতেই দরজাটা হঠাৎ শটান শব্দে খুলে যায় এবং অন্ধকারের ভেতর থেকেই অজস্র অশ্রাব্য গালিগালাজ ভেসে আসে। কয়েক মুহূর্ত এভাবে কাটার পর ঘুটঘুটে অন্ধকারের মাঝে সেই বিশ্রী হাসির সাথে একটা কণ্ঠস্বর ভেসে আসে,
নরসিংহ, জানিস স্বামীকে?
দাদু সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে ওঠেন, নরকের কীট, বিদেহী পিশাচ, আমি থাকতে তুই দেখি কি করতে পারিস, জয় তারা দেখিস মা। এই বলে দাদু বীরবীর করে কয়েকটি মন্ত্র পড়ে পাশে থাকা দেশলাইয়ের একটি কাঠি বের করে যেই না জেড়েছেন, অমনি আতঙ্কে শিউরে উঠে কয়েক পা পিছিয়ে আসেন। সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ায় কাঠিটা নিভে যায়। কিন্তু সেই কয়েক মুহূর্তের সৃষ্ট আলোয় দাদু যা দেখেন তাতে ভয়ে রীতিমতো কাঠ হয়ে যান। বুকের ধরফরাইটা কয়েক গুণ বেড়ে যায়। কোথায় কাঞ্চনবালা? এ যেন সাক্ষাৎ নরপিশাচ। উল্টো দিকে হাত করে দেয়ালে বেয়ে উঠে ছেঁড়া ফাটা শাড়ির ওপর অজস্র পোকার ছড়াছড়ি, দম বন্ধ হয়ে আসা উগ্র পচা গন্ধ, একটা বিভৎস অবস্থা। আর দাদু সহ্য করতে না পেরে আর্তনাদ করে তৎক্ষণাৎ ঘর দরজা বন্ধ করে দেন। সিঁড়ি দিয়ে ধরফর করে নেমে আসার সময় শোনেন রুদ্রশঙ্কর বাবু চমকে উঠে বিচলিত হয়ে পড়েন। আতঙ্কের সাহরে দাদুকে জিজ্ঞেস করেন, কি হলো, আপনি এরকম করে সত্রাসে নিচে নেমে এলেন কেন? বৌমা, বৌমা ঠিক আছে তো? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন।
দাদু হাঁপাতে হাঁপাতে ভয়ের তো স্বরে বলে ওঠেন,
কর্তা ঠাকুর, আপনার বৌমার উপর কোন সাধারণ পিসাজ ভর করেনি, হরফর করেছে হই তন্ত্রকটু পিসাজ। এই পিসাজ কোন সাধারণ পিসাজ নয়, এ হল কোন এক দুশ্চরিত্র নিম্ন তন্ত্র সাধক তান্ত্রিকের বিদেহী আত্মা। ওর গলায় তন্ত্রমুণ্ডির মালাটা বেশ ভাবাচ্ছে, আমি আজ আর কিছু করতে পারব না। এর জন্য আগে থেকে কিছু আচার অনুষ্ঠান করে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি আগামী অমাবস্যায় মা তারার পুজো দিয়ে রাতে আপনাদের বাড়িতে আসব। মা সদয় থাকলে যোগ্য অনুষ্ঠান করে আহুতি দিলেই এই তন্ত্রকুটু পিসাজ নির্মূল হবে। তবে সম্পূর্ণ নিঃশেষ করতে পারবো কিনা জানি না, কারণ জীবিত কালে হয়তো তান্ত্রিকটি নিম্নতন্ত্র সাধনা করে দেবীর 64 যোগিনীদের মধ্যে নিম্নস্তরের কোন এক যক্ষিণীকে বসে এনে সাধনা করেছে।
এই বলে দাদু যজ্ঞানুষ্ঠানের প্রয়োজনীয় উপকরণের জন্য একটি ফর্দ বানিয়ে রুদ্রশঙ্কর বাবুর বাড়ি থেকে চলে আসেন। হপ্তা দুই পরেই অমাবস্যা, এর মাঝে মিত্তির বাড়িতে ছোট বউ নানা রকমের অতি প্রাকৃতিক ঘটনা ঘটিয়েছে। দাদুর কথা মতো কাঞ্চনবালাকে একটি শিকলে বেঁধে রাখা হয়েছিল, সময় করে পরিচারিকারা গিয়ে তাকে খাইয়ে আসত, পরিষ্কার করে আসত। সেরকমই একজন পরিচারিকা গিয়ে তাকে খাওয়াতে গিয়েছিল, সে সময় কাঞ্চনবালা হঠাৎই বিভৎসভাবে হেসে পরিচারিকাটির হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। কামড়ের তীক্ষ্ণতা এতটাই ছিল যে এক টুকরো মাংস মেঝেতে পড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, সমগ্র মেঝেটাকে ভিজিয়ে লাল করে ফেলে। পরিচারিকার করুণ আর্তনাদ শুনে সবাই ধরফর করে ছুটে গিয়ে সেই বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠে। পরে কোনো রকমে কাঞ্চনবালার হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। হপ্তা দুই বাদে অমাবস্যার তিথি চলে আসে। সকাল থেকেই অজানা কারণে দাদুর মনটা ইতস্তত করছিল। সেদিন আকাশ বেশ অভিমানে গোমরা মুখ করেছিল, ঈশান কোণে ঢেকে গিয়েছিল। দাদু সন্ধ্যেবেলা বিশেষ আচার অনুষ্ঠান শেষে মায়ের পুজো সম্পন্ন করে রক্তস্বর বস্ত্র পরিধান করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে যাওয়ার সময় রাতচড়া পাখি শেয়ালের বিভৎস কান্নার শব্দ অহরহ ভেসে আসছিল আশেপাশের ঝোপঝাড় থেকে। প্রকৃতিও যেন বিষণ্ন হয়ে নানাভাবে আকার ইঙ্গিতে দাদুকে জানান দিচ্ছিল যে আজ দাদুর সেখানে না যাওয়াই ভালো। কিছুক্ষণ পর দাদু জমিদার বাড়ির আঁকের সামনে গিয়ে পৌঁছান। এরপর মা তারার নাম নিয়ে গুরুকে স্মরণ করে নিজের শরীর বন্ধ করে জমিদার বাড়ির সীমানায় পা রাখবেন, অমনি আঁকের পাশে দত্তাকার শিমুল গাছটা আচমকায় নড়ে ওঠে, যেন হঠাৎই শুধু গাছটার নিচেই প্রবল ভূমিকম্প হচ্ছে, এবং খানিক বাদে একটি প্রকাণ্ড ডাল তার সামনে এসে ভেঙে পড়ে। দাদু কয়েক মুহূর্ত থমকে যান। আসলে উনি জানতেন আজ তিনি একটা বিপদের সম্মুখীন হতে চলেছেন। সেই তন্ত্রমন্ত্রীর মালাধারী যার ক্ষমতা অপরিসীম, রাত্রি তখন ধীরে ধীরে নিশিরাতের অভিমুখে। দালানে গিয়ে দেখেন চন্দ্রশেখর এবং রুদ্রশঙ্কর চিন্তাগ্রস্ত হয়ে ইতস্ততভাবে পায়চারি করছে। দাদুকে দেখে আশাতীত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে এগিয়ে আসতে গেলে দাদু ইশারায় তাদের বুঝিয়ে দেন যে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত তিনি মৌন ব্রত পালন করবেন, কেবল মন্ত্র উচ্চারণ ছাড়া। এরপর দালানের ঠিক ঈশান কোণে একটি বেল গাছের নিচে নির্দিষ্ট স্থানে দাদু যজ্ঞের আসন পাততে আরম্ভ করলেন। নিজের সাথে দালানের ঠিক নিজের সাথে আনা সিঁদুর হলুদ তিল জপ দিয়ে তারার মতো করে বিশেষভাবে একটি গণ্ডি কেটে তার মধ্যে যজ্ঞকুণ্ডু স্থাপন করলেন। এরপর রুদ্রশঙ্কর বাবুকে দেয়া ফর্দ অনুযায়ী এক বান্ডিল শুকনো আম কাঠ, 1 কিলো দেশি গাওয়া ঘি, দুটো কুচকুচে কালো মোরগ, কিছু শুকনো অশ্বত্থ গাছের পাতা, দুটো মাটির সরা, একটি মৃত চড়ুই পাখি ও একটি বোতল বেশ ও এক বোতল দেশি সুরা এক ও এক বোতল দেশি সুরা ও এক বোতল দেশি সুরা সমস্ত জিনিস বুঝে নিয়ে দাদু যজ্ঞের ধুনি প্রস্তুত করা আরম্ভ করলেন। এদিকে দোতলার ঘর থেকে কাঞ্চনবালার ভয়ঙ্কর পৈশাচিক গর্জন, অপরদিকে আশেপাশের ঝোপঝাড়দের আড়াল থেকে অহরহ শেয়ালের বিলাপ, পরিবেশটাকে যেন ভারী করে তুলছে এই সবকিছু। এরই মাঝে দাদু ধ্বনি সাজানো সম্পূর্ণ করে তাতে অগ্নি সংযোজন করতে যাবেন, সঙ্গে সঙ্গে প্রবল ঝড় এসে তা নিভিয়ে দেয়। প্রথমটায় দাদু ভেবেছিলেন হয়তো প্রাকৃতিক নিয়মে স্বাভাবিক বাতাসে ধুনি নিভে গেছে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম ছিল না। বারংবার ধুনি নিভে যাওয়ায় দাদু আর বুঝতে বাকি রইল না, তিনি সঙ্গে সঙ্গে মা তারার নাম নিয়ে গম্ভীর স্বরে মন্ত্র পড়তে শুরু করলেন এবং আবারও শুরু করলেন সবকিছু। এবারে যজ্ঞের আগুন আর নেভে না, শুকনো আম কাঠগুলো আগুনে আষ্টে পৃষ্ঠে দাও দাও করে জ্বলে উঠছে। দাদু একটি মাটির সরা তার ওপর রেখে মন্ত্র পাঠ করতে করতে মোরগ দুটিকে বলি দিয়ে উষ্ণ তাজা রক্ত সরাটি প্রায় অর্ধেক ভর্তি করে তার
মধ্যে তার মধ্যে মৃত চড়ুই পাখিটিকে ডুবিয়ে অপর সরাটি দিয়ে ঠেকে দেন। এর বেশ কিছুক্ষণ পর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। অহরহ ঘিয়ের প্রক্ষাপনে যজ্ঞের আগুন তখন আকাশ চুম্বি প্রায় ঘণ্টা দুয়েক কেটে গেছে। দাদু মন্ত্র পড়া থামিয়ে ঢাকনা সরিয়ে তার মধ্যে সুরা ঢেলে পুনরায় সুরাটি বন্ধ করেন, পুনরায় সরাটি বন্ধ করেন। আবারও চলে নিরন্তর দেবীর ৬৪ যোগের মন্ত্রের পাঠ। রাত্রি তখন নিশিরাতের কোটরে, ততক্ষণে ধুনি প্রায় নিভু নিভু করছে, ঘিয়ের ভাণ্ডার তখন তলানিতে এসে থেমেছে। দাদু মন্ত্র থামিয়ে ধুনি থেকে সরাটা নামিয়ে এনে একটি কাপড়ের সাহায্যে গরম ঢাকনাটা সরাতেই বিশ্রী উদ্ভট উগ্র দুর্গন্ধ সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়ে। রুদ্রশঙ্কর বাবু ও তার ছেলে চন্দ্রশেখর সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে প্রায় বমি করে ফেলেছিল। পুরো ছাই হয়ে যাওয়া চড়ুই পাখির শেষাংশ জমাট বাঁধা রক্ত ও সুরার সংমিশ্রণে সৃষ্ট দুর্বিষহ চ্যাটচ্যাটে কালচে পদার্থ তৈরি হয়। দাদু আর দেরি না করে বলে ওঠেন, দাদু এভাবে উঠে পড়েন। দাদুর এভাবে উঠে পড়াটা দেখে মৃত্যুর মশাই বিস্ময়ে জানতে চাইলেন, কর্তা ঠাকুর, মাতার কৃপায় যজ্ঞ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। আমি এখন কুলপারে চললাম, সেখানে কিছু আচার সম্পন্ন করতে হবে। আপনি চন্দ্রশেখর ও বাড়ির সবাই সজাগ থাকবেন, দেখবেন কোনোভাবে বউ ঠাকুরণী যেন সীমানার বাইরে যেতে না পারে। যদিও তার ব্যবস্থা আমি করে যাচ্ছি, কিন্তু বাধা পেলে শয়তানটা আপনাদের ওপরেই হামলা করতে পারে। আপনারা বাড়ির সবাই এক দালানেই থাকবেন, যাই হয়ে যাক না কেন, খবরদার ভুলেও দালানের বাইরে পা রাখবেন না। আমি দালানের চারপাশে বন্ধ করে যাচ্ছি, এটুকু মনে রাখবেন। তন্ত্র মন্দিরধারী তন্ত্রকূট পিশাচ কিন্তু মায়া জানে, ওর কার্যসিদ্ধি না হলে ও কিন্তু মায়ের আশ্রয় নিতে পারে। আপনারা কোনোভাবেই সেই ফাঁদে পা দেবেন না, বাকিটা অদৃষ্টের হাতে। মায়ের ওপর ভরসা রাখুন, যজ্ঞ যখন সম্পন্ন হয়েছে তখন ওনার কৃপায় বাকি কাজও সম্পন্ন হবে। এই বলে দাদু উগ্র দুর্গন্ধ পদার্থের কিছুটা দেয়ালের চারপাশে এবং বাস্তুর সীমানায় ছড়িয়ে বাকিটা সঙ্গে করে একটি মশাল হাতে জলধরকে নিয়ে কুলপারের উদ্দেশ্যে রওনা দিলেন। মৃত্যুর বাড়ির সীমানা ছাড়িয়ে কয়েক পা যেতেই দাদু পেছনে কাঞ্চনমালার বিকট চিৎকার শুনতে পান, তবুও পেছনে ফিরে তাকান না। আসলে সেই মুহূর্তে তন্ত্র বলে যে কাজটি উনি করতে যাচ্ছিলেন তাতে পেছনে ফিরে তাকানো বারণ ছিল। থেকে থেকে জলধর কেঁপে কেঁপে উঠছে, খালি ফিসফিসিয়ে দাদুকে বলার চেষ্টা করছিল যেন কেউ বা কারা যেন তার পিছু নিয়েছে। দাদু জলধরকে শান্ত হতে বলেন এবং পরিষ্কার করে বলে দেন যে কোনোভাবেই যেন সে পেছনে না তাকায়। গ্রাম ছাড়িয়ে কুলপাড়ের জঙ্গলে ঢোকার মুখে মশালের আলোতে দাদু দেখেন একটি বাঁশঝাড় সম্পূর্ণরূপে রাস্তার উপর নেতিয়ে পড়ে আছে। দাদু ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগল, আকাশে মেঘ থাকলেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধু শুধু বাঁশঝাড়টি নেতিয়ে পড়বে কেন? এসব ভাবতে ভাবতেই তিনি এগিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় বিকট শব্দে আচমকায় বাঁশঝাড়টি আবার সটান দাঁড়িয়ে যায়। জলধর সেই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আতঙ্কে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। অবস্থা অনুকূল নয় বুঝে দাদু তৎক্ষণাৎ মন্ত্র পড়ে সেই চ্যাটচ্যাটে পদার্থটি কয়েক ফোঁটা বাঁশঝাড়টির ওপর ছড়িয়ে দিতে তারা এক প্রকার দৌড়ে কুলপাড়ের জঙ্গলের ভেতরের রাস্তায় প্রবেশ করে। আশেপাশের ঝোপঝাড় জঙ্গলের মাঝে তখন কোনো এক অদৃশ্য দানব যেন সমস্ত কিছু তোলপাড় করে তার উপস্থিতি জানান দিচ্ছিল। অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই তারা গাব গাছটির সামনে গিয়ে পৌঁছায়। সেদিন মশালের আলোয় কালচে সবুজ পাতায় ঢাকা প্রকাণ্ড গাব গাছটিকে যেন জীবন্ত দেখাচ্ছিল। দাদু আর দেরি না করে চামুণ্ডেশ্বরী মন্ত্র পড়ে অবশিষ্ট পদার্থের কিছুটা গণ্ডি আকারে গাছটা চারিপাশে ছড়িয়ে দেন এবং দৃঢ়কণ্ঠে জলধরকে বলেন, জলধর, যত তাড়াতাড়ি পারিস কাছে ওঠ। ওই যে দক্ষিণ দিকের মোটা ডালটা দেখতে পাচ্ছিস, ওটাতে হাত চার উঠলেই হাতের মধ্যে একটি কোটর দেখতে পাবি, ভয় পাস না। মা তারা আমাদের সাথে আছেন, সাহস করে উঠে হাত ঝুঁকাবি, দেখবি একটা মালার মতো হাতে অনুভব করবি, সঙ্গে সঙ্গে সেটিকে বের করে আমার দিকে ছুড়ে দিবি, তারপর নেমে আসিস। জলধর প্রথমটা রাজি না হলেও দাদুর ধমকের ভয়ে গাব গাছে ওঠে, তখনও পুরোপুরি গাছের উপরে পৌঁছাতে পারেনি। এমন সময় গাছটি বিভৎসভাবে নড়ে ওঠে, জলধর প্রায় পড়ে যাচ্ছিল। কোন রকমে একটি সরু ডাল ধরে ঝুলে পড়ে চিৎকার করতে থাকে। দাদু নিচ থেকে চেঁচিয়ে বলেন, ভয় পাস না জলধর, আমি আছি তো, নরকের কীট পিশাচ তোকে কোনো ক্ষতি করতে পারবে না, তোর শরীর বন্ধ আছে। জলধর আবারও গাছ বেয়ে উপরে উঠে এবং দাদুর কথা মতো নির্দিষ্ট ডালে গিয়ে অন্ধকারের মধ্যে হাতড়ে একটি কোটর অনুভব করে। ভয় ভয় তার ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং জলধর সেখানে কাঁটা জাতীয় কিছু একটা অনুভব করে। দাদুর ধমকে আচমকা সেটিকে বের করে নিয়ে এসে মশালের ক্ষীণ আলোয় যা দেখে তাতে রীতিমতো চমকে শিউরে ওঠে। একটি ছোট ছোট হাড় দ্বারা নির্মিত মালা। কিছু বুঝে ওঠার আগেই সেই মালার সংস্পর্শে জলধরের শরীরে যেন তড়িৎ খেলে যায়। সেটি ছিল তন্ত্রমুণ্ডির মালা। মালাটি অদ্ভুত আকর্ষণে আগুনের ন্যায় জ্বলে ওঠে। জলধর সহ্য করতে না পেরে ছুড়ে দেয় দাদুর দিকে। দাদু সঙ্গে সঙ্গে সেটিকে লাল শালু কাপড়ে জড়িয়ে গাছের নিচে আড়াই হাত জমি গণনা করে মেপে চ্যাটচ্যাটে পদার্থটি দিয়ে একটি ত্রিভুজ আকারের গণ্ডি এঁকে দিয়ে তার মাঝখানে গিয়ে দাঁড়ান। এদিকে জলধর আগুনের ছ্যাঁকায় প্রায় উড়ে এসে নিচে পড়ে এবং প্রচণ্ড ব্যথা পায়। উনি তাড়াতাড়ি জলধরকে টেনে তুলতে তুলতে বলেন,
তাড়াতাড়ি কর জলধর, আমাদের বেশি সময় নেই। এই জায়গায় আড়াই মতো হাত গভীর করে মাটি খোঁড়, দেরি করিস না।
জলধর কোন রকমের মাটি খোঁড়ে, কিন্তু দাদু দেখতে পান এবং মনে মনে খুব বিস্মিত হন। হিসেব অনুযায়ী আড়াই হাত মাটির নিচে সেখানেই থাকার কথা ছিল, অথচ নেই। এদিকে ব্রহ্ম মুহূর্ত ঘনিয়ে এসছে, এখনই কিছু না হলে শয়তানটি সম্পূর্ণ ক্ষমতা পেয়ে বসবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। তন্ত্রকটু পিশাচ তাদের সবাইকে শেষ করে দেবে। তাই দাদু উচ্চ কণ্ঠে মা তারার নাম স্মরণ করে লাল শালুতে বাঁধা তন্ত্রমুণ্ডির মালাটিকে সেই গর্তে ফেলে অবশিষ্ট চ্যাটচ্যাটে পদার্থটি তার উপরে ঢেলে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে তোলপাড় করে অজস্র শেয়াল রাতচরা জীব জন্তুর আর্তনাদ ভেসে আসে। সেই সঙ্গে বাতাস ভারী হয়ে ওঠে, গর্জন ক্রমে বাড়তে থাকে। দাদু আর সহ্য করতে না পেরে ধৈর্য হারিয়ে একেবারে না খুঁজেই শুধু তন্ত্রমন্ডির মালাটি জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন এই ভুলের শাস্তি একদিন না একদিন তাকে হয়তো ভোগ করতেই হবে, কিন্তু কোনো কিছু করার ছিল না। তবে উনি জানতেন শয়তানটা আর কাঞ্চনবালার কোনো ক্ষতি করতে পারবে না। একটি দীর্ঘশ্বাস ফেলে জলধরকে সঙ্গে করে দাদু আস্তে আস্তে মৃত্যুর বাড়ির দিকে পা বাড়ালেন। ধীরে ধীরে পুবের আকাশ পরিষ্কার হচ্ছিল। এদিকে মৃত্যুর বাড়িতে পৌঁছাতেই দেখেন আখের সিংহদুয়ারটা ভাঙা। দালানের এক কোণে জমিদার রুদ্রশঙ্কর বাবু হতবুদ্ধির মতো মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছেন। তার থেকে কিছুটা দূরে চন্দ্রশেখর বসে আছে, তার কোলে অজ্ঞান অবস্থায় কাঞ্চনবালা শুয়ে আছে। পাশেই পরিচারিকা উমাদেবীকে ধরে বসে কাঁপছে। দাদু গিয়ে রুদ্রশঙ্কর বাবুকে আশ্বস্ত করে সমস্ত বিপদ কেটে গেছে জানিয়ে জিজ্ঞেস করেন কি ঘটেছিল। দাদুর ডাকে রুদ্রশঙ্কর বাবু হুঁশ ফিরে তিনি দাদুকে দেখেই কেঁদে ফেলেন প্রায় এবং তিনি বলেন,
ঠাকুরমশাই, আপনি যাওয়ার পর আমরা সবাই চিন্তিত অবস্থায় দালানেই বসেছিলাম। কয়েক মুহূর্ত নিস্তব্ধ কেটে যাওয়ার পর আচমকায় দোতলায় প্রবল চিৎকার শুনতে পাই, কেউ যেন বৌমাকে মারধর করছে। চন্দ্রেশ্বর সহ্য করতে না পেরে ছুটে যেতে চাইছিল, আমি বাধা দিই। আপনি যেহেতু বারণ করে গিয়েছিলেন, চিৎকার হুটোপুটি আর্তনাদ এইভাবে কিছুক্ষণ চলার পর অকস্মাৎ যে দৃশ্যটা আমাদের চোখের সামনে ঘটে তা দেখে আমরা আতঙ্কে শিউরে উঠি। দেখি বৌমা দোতলার বারান্দায় চিৎকার করছে, এক প্রকার ভেসে ভেসে উড়ে এসে সে যেন আমাদের উপরে লাফ দেয়। অল্পের জন্য কোন আঘাত পাওয়া থেকে বেঁচে যাই। চন্দ্রশেখর ছুটে গিয়ে কোন রকমে তাকে ধরে ফেলে। তারপর তাকে সে অসুরিক শক্তি চোখ উল্টে নানান রকমের ভঙ্গি করে সে আচমকা লক্ষ্য করলাম অতি প্রাকৃতিক ঘটনা। দেখলাম একটি আগুনের শিখা আঁকের সিংহদুয়ার ভেদ করে উড়ে এসে দালানের চারপাশে ছড়িয়ে গেল। ততক্ষণে পুবের আকাশ লাল হয়ে আসছে, ভোরের পাখিদের মিষ্টি কিচিরমিচির ডাকে মুখরিত পরিবেশটা।
দাদু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জয় বাবা বলে রুদ্রশঙ্কর বাবুর পাশেই মেঝেতে বসে পড়লেন। মূর্ছা যাওয়া কাঞ্চন বেলা ব্যতীত দালানের সবাই আশাতীত ও জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তখন দাদু নিজেই বলতে শুরু করলেন,
ঠাকুরুন, বৌমা এখন পুরোপুরি সুস্থ। সেই শয়তান তন্ত্রকুটু পিশাচ আর কোনোদিন বৌমার কোনো ক্ষতি করতে পারবে না। বৌমাকে আপনি বৌমার ঘরে নিয়ে যান, ওর এখন বিশ্রামের প্রয়োজন। কর্তা ঠাকুর আপনাদের পরিবারের ওপর থেকে মা তার কৃপায় একটি বড় কালের ভাড়া কাটিয়ে দিলেন। যদিও পিশাচটিকে আমি সমূলে নির্মূল করতে পারিনি, তবে সে আর কোনোদিনও এখানে আসতে পারবে না, যদিও না থাক সে কথা।
আদু বলতে গিয়েও মনের ভেতরে চেপে গেলেন যে কি ভুলটা তিনি করেছেন এবং ভবিষ্যতে অদৃশ্যে তার জন্য কি বিপদ অপেক্ষা করছে। যাই হোক, তিনি আবারও বলতে শুরু করলেন,
কর্তা ঠাকুর, আপনাকে তো আগেই বলেছিলাম তন্ত্রকটু পিশাচ হচ্ছে কোন দুশ্চরিত্র নিম্ন শ্রেণীর তান্ত্রিকের বিদেহী আত্মা।
গত দুই সপ্তাহ ধরে আমি আশেপাশের এলাকায় খোঁজ লাগিয়েছিলাম যে অতীতে এরকম কোন তান্ত্রিক এলাকায় মৃত্যু ঘটেছে কিনা। সেরকম খুঁজতে খুঁজতে কুলপাড়ের জঙ্গলের পশ্চিমে ছৌ গ্রামে গিয়ে একজন 90 বছরের মুরব্বী মানুষের কাছ থেকে জানতে পারি, আজ থেকে বহু বছর আগে, কিন্তু ঠিক কত বছর আগে তা বলা মুশকিল, ওনার কথাবার্তা আন্দাজ করি সম্ভবত নবাবের শাসনকালে। মুরব্বী কাপা কাপা কণ্ঠে জানায়, সেই সময় কুলপাড়ের জঙ্গল ঘেঁষা ছৌ গ্রামের শ্মশানে একজন কাপালিক তান্ত্রিক এসে আস্তানা পেতেছিল। তান্ত্রিকটি টোটকা আদি করে মানুষের টুকটাক সমস্যার সমাধান করত। দিনের পর দিন ভক্তের ঢল বাড়তে থাকে। তান্ত্রিকটি নিত্যদিন সেই গাব গাছের নিচে যজ্ঞের ধুনি সাজিয়ে তার আসন পাত্ত। দক্ষিণার সম্ভার নেহাত কম ছিল না। প্রতিদিন মানুষ ফল, মিষ্টান্ন, পোশাক আশাক, পয়সা দিয়ে আরতি ভরিয়ে রাখত। অথচ সেসবের প্রতি তান্ত্রিক ছিল উদাসীন, শুধুই নিজের যজ্ঞ আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। সেরকম একদিন ভক্তদের ভিড়ের মাঝখান থেকে একজন মাঝবয়সী লোক তার 10-11 বছরের মেয়ের হাত ধরে তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তার দেখা দেখি মেয়েটিও তান্ত্রিককে প্রণাম করে। তান্ত্রিকটি তার ধ্যানমগ্ন অবস্থায় ছিল। পায়ে অল্প বয়সে হাতের স্পর্শে সে চোখ মেয়ে তাকায় এবং দেখে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে তার বাবা হাত জোর করে হাঁটু গেড়ে তার সামনে বসে আছে। মেয়েটিকে দেখে তান্ত্রিকের চোখ একটা ঝিলিক মেরে যায়। মেয়েটির চোখে চোখ না ফিরিয়ে তান্ত্রিকটি লোকটিকে জিজ্ঞেস করে কি সমস্যা। লোকটি অনুনয় বিনয়ের সুরে জানায় তার মেয়ের বিয়ে হচ্ছে না, দিন দিন বয়স পেরিয়ে যাচ্ছে, তাই তান্ত্রিক যেন কোনো টোটকা বিধান দেন। তান্ত্রিকটি নিস্তব্ধে আরো কয়েক মুহূর্ত একইভাবে অদ্ভুত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে উঠলেন, তোর মেয়ের কপালে যজ্ঞ ও সাধিকার লক্ষণ দেখতে পাচ্ছি। এ বিয়ে করে সংসার করার জন্য জন্মায়নি, এর শরীরে যোগিনীর অংশ আছে। তোর এই মেয়েটিকে আমায় দান কর, আমি একে আমার সাধিকা হিসেবে গ্রহণ করে আমার যজ্ঞ সাধনা সিদ্ধি করব। লোকটি তান্ত্রিকের কথায় হঠাৎই চরম খেপে যায় এবং তান্ত্রিককে ভণ্ড ও নানা রকমের আকথা কুকথা শুনিয়ে মেয়েটিকে নিয়ে বাড়ি চলে যায়। উপস্থিত ভক্তমণ্ডলী ততক্ষণ তান্ত্রিক ও লোকটির কথোপকথন শুনছিল। তারাও তান্ত্রিকের উদ্ভট ইচ্ছায় চমকে গিয়ে বিরক্ত হয়ে ভক্তিভাব ছেড়ে বিদ্রুপ করে তান্ত্রিককে ভণ্ড বলে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গায়ে হাত তোলাতেও হয়তো তান্ত্রিকটি এতটা খেপে যেত না যতটা না মানুষ তার সাধনা নিয়ে বিরূপ করায় খেপেছিল। এছাড়া চোখের সামনে এরকম একটি শিকার হাতছাড়া হয়ে যাওয়ায় তান্ত্রিকটির আগে ক্ষোভে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। আসলে যারা নিম্নতন্ত্র সাধনা করে তাদের এক ধরনের সাধিকার প্রয়োজন হয়। যাই হোক, কয়েক মাস কেটে যায়, প্রায় তান্ত্রিককে সবাই ভুলে গিয়েছিল। সেদিন ছিল অমাবস্যা। লোকটি বিকেল থেকে তার মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না, এমনকি আশেপাশের প্রতিবেশীদের বাড়িতেও না। খুঁজতে খুঁজতে সন্ধ্যা গড়িয়ে যায়, তবু সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটিকে পাওয়া যায় না। প্রথমে তারা ভেবেছিল সে হয়তো শ্মশানে দাঁড়িয়ে চিতার আগুন, কিন্তু সেটা ছিল গ্রামের শ্মশান। তারা তো সন্ধ্যা রাতেই সারা গ্রাম ঘুরেছে, কারো বাড়িতে এমন কেউ মারা গেছে তারা তো দেখেনি। ব্যাপারটা খুবই অদ্ভুত দেখে সবাই ধীরে ধীরে কুলপাড়ের জঙ্গলের দিকে এগোল। জঙ্গলের কাছাকাছি আসতেই তারা দেখে গাব গাছের নিচে তান্ত্রিকটি যেখানে বসত ওখানেও কেউ যেন একজন বসে যজ্ঞের ধুনি জ্বালিয়ে উচ্চস্বরে মন্ত্রপাঠ করছে। আরো কিছুটা কাছাকাছি যেতেই তারা আতঙ্কে কেঁপে ওঠে। দেখে সেই তান্ত্রিকটি, যাকে তারা মানথর করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, একটি মাথাবিহীন দেহের উপরে উপবিষ্ট হয়ে তান্ত্রিকটি নিম্নতন্ত্র সাধনা করছে। গলায় তার হারের মালা, যজ্ঞকুণ্ডের সামনে কাটা মাথাটি রাখা, যার এলোমেলো চুলগুলো রক্ত কাদা মিশ্রিত মাটিতে লেপটে আছে। লোকটি সেই কাটা মাথাটি দেখে চিৎকার করে জ্ঞান হারায়। এদিকে চিৎকারে ধ্যান ভঙ্গ হতে তান্ত্রিকটি রক্ত চবার মতো টকটকে লাল চোখে তার দিকে তাকায়। তান্ত্রিকটি সেই মেয়েটিকে বলে দিয়েছে, যাকে গ্রামবাসীরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে, যাকে কয়েক মাস আগে সেই শয়তান তান্ত্রিকই সাধিকা হিসেবে লোকটির কাছে চেয়েছিল। হঠাৎ করে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। হিতাহিত জ্ঞান হারিয়ে তারা তান্ত্রিকের দিকে ছুটে যায় এবং চারপাশ থেকে ঘিরে ধরে গণপিটুনি দিয়ে যজ্ঞকুণ্ডের আগুনে জ্যান্ত জ্বালিয়ে দেয় তাকে। অকস্মাৎ আক্রমণে তান্ত্রিকটি পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি। আধপোড়া জ্বলন্ত শরীরে তখনও তান্ত্রিকের চিৎকার গ্রামবাসীরা শুনতে পাচ্ছিল, হাহা, আমার সাধনা তোরা ভঙ্গ করলি, তোদের একটাকেও আমি ছাড়ব না। পরদিন সকালে গ্রামবাসীরা গিয়ে গাব গাছের নিচে পুড়ে যাওয়া সেই ছাই ভস্ম সব পরিষ্কার করে পাশের ডোবায় পুঁতে দেয়। তারপর থেকে প্রতি অমাবস্যায় গ্রামে কিছু না কিছু বিপদ ঘটে। শেষে একজন বড় সাধুর সাহায্যে 6 মাস বাদে গ্রামবাসীরা সেই শয়তান তান্ত্রিক পিশাচের হাত থেকে মুক্তি পায়। কিন্তু সে তান্ত্রিক পিশাচ চেয়ে তবুও মুক্তি হয় না, সে সেভাবেই থেকে যায়। আসলে তান্ত্রিকটি সব সাধনা করার এক সপ্তাহ আগে নিশিরাতে ব্রাহ্ম মুহূর্তে চুপিসারে সেই কাপ গাছের নিচে তন্ত্রমুণ্ডের আসন পেতে অঙ্গ আহতির জন্য নিজের হাতের কনিষ্ঠ আঙুল কেটে গাছতলায় আড়াই হাত মাটি নিচে পুঁতে রেখেছিল। হাঁকিনি পিশাচিনী তুষ্ট হয়ে তাকে তন্ত্রমুণ্ডির মালা প্রদান করে, যার জেরে তার শরীর শেষ হয়ে গেলেও আত্মা চিরকাল উচ্চাকাঙ্ক্ষার লোভ লালসায় পুষ্ট থেকে যায়। শরীরটা পুড়লেও যেহেতু তখনও একটি আঙ্গুল আড়াই হাট মাটি নিচে পুঁতে রেখেছিল, তাই সেটি অক্ষতই থেকে যায়। তাই তার দেহমুক্তির জন্য সম্পূর্ণরূপে পঞ্চভূতে বিলীন হয়নি। যে মেয়েটিকে বলি দিয়ে তান্ত্রিকটি সব সাধনা করেছিল বা বলা ভালো করার চেষ্টা করেছিল, সেই মেয়েটি আসলে ওই বয়স্ক মুরব্বীর পূর্বসূরী, সম্পর্কে ছিল পিসি ঠাকুমা। মুরব্বী পরবর্তীতে বংশানুক্রমে তার বাবার কাছ থেকে এই ঘটনা জেনেছিল। কর্তা ঠাকুর, আপনি চিন্তা করবেন না, বিপদ কেটে গেছে বৌমার। শারীরিক বল ফিরতে দুই চার দিন লাগবে। ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াবেন আর বৌমাকে কয়েকদিন সম্পূর্ণ আরাম করতে বলবেন। আমি উঠি।
এই বলে ভট্টাচার্য দাদু থামেন। সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করি, একে থেমে গেলেন যে, আপনার দাদু কিভাবে মারা গিয়েছিলেন সেটা তো বললেন না।
ভট্টাচার্য দাদু কিছুটা অবাক হয়ে বললেন,
ও সেটা বলিনি বুঝি, ছেড়ে গেছি বোধহয়। আচ্ছা ঠিক আছে, এখন চলো, মায়ের আরতি বাকি।
আমরা সবাই সন্ধ্যার আরতির পরে আবারও কুটিরে দালানে গিয়ে বসলাম। প্রিয়াও সৎসাহে গিয়ে চা তৈরি করে নিয়ে সবাইকে পরিবেশন করল। দাদু আবারও গরম চায়ে চুমুক দিয়ে বললেন, অমাবস্যা সেই বিভৎস রাত্রি যেদিন দাদু সেই শয়তানটিকে শেষ করতে গিয়েছিলেন, তার ঠিক দিন তিনেক আগে দাদু ধ্যানে মায়ের নির্দেশ পান। নির্দেশ অনুযায়ী সব কাজ নির্বিঘ্নে করলেও দাদু শেষ কাজটি সম্পূর্ণ করতে পারেননি। তার মায়ের নির্দেশ ছিল আড়াই হাত মাটির নিচ থেকে সেই শয়তান তান্ত্রিকের কনিষ্ঠ আঙুলের হাড়টিকে তুলে তার সঙ্গে তন্ত্রমুণ্ডির মালা পেঁচিয়ে আগুনে একই সঙ্গে ভস্ম করতে হবে। কিন্তু তাড়াহুড়োর কারণে দাদু সেটা করতে পারেননি। বেশি দেরি হয়ে গেলে কাঞ্চনবালাকে হয়তো বাঁচানো যেত না, তাই দাদু বাধ্য হয়ে কাঞ্চনবালার ওপর থেকে তন্ত্রকটু পিশাচের প্রভাব কাটাতে শুধু তন্ত্রমন্ডির মালাটিকে আগুনে ভস্মীভূত করতে পেরেছিলেন। তারপর নয় মাস দশ মাস কেটে যাওয়ার পর মাছ মারা বীরে যাওয়ার সময় দাদুকে আবারও শয়তান পিশাচটি আক্রমণ করে সেটা বলেছি। আমি প্রায় দাদুর সঙ্গে মাছ মারা বিলে মাছ ধরতে যেতাম। সেরকমই একদিন ভোর রাতে দাদু মাছ ধরতে যাবেন, অথচ আমার গায়ে প্রচণ্ড জ্বর, ঠাকুমা কোনো মতে আমাকে যেতে দেবেন না, তাই দাদু একাই বেরিয়ে গিয়েছিলেন, আর ফিরলেন না। বেলা বাড়ার পরে দাদু ফিরছেন না দেখে বাড়িতে সবাই চিন্তা করছিল। বাবা কাকা পাড়ার সবাই মিলে সারা গ্রাম মাছমারা বিল এমনকি জমিদার বাড়ি পর্যন্ত খুঁজে এসেছে, কিন্তু দাদুকে কোথাও পাওয়া যায়নি। শেষে হতাশ হয়ে বাড়ি ফেরার সময় কুলপাড়ের জঙ্গলে গাবগাছের কাছে দাদুর মাছ ধরা জাল ও ব্যাগ দেখতে পাওয়া যায়। যাওয়ার সময় হয়তো তাড়াহুড়ো করে খেয়াল করেনি। কাছে গিয়ে আশেপাশে এদিক ওদিক খোঁজাখুঁজির পর গাবগাছের পেছনে ডোবার কাছে দাদুর গলার উত্তরীয়টা দেখতে পাওয়া যায়। বৃষ্টি, কাদা, জলের রাস্তা, তাছাড়া আগের মতো দাদু তেমন শক্তি সামর্থ্য নেই। বয়স্ক মানুষ যদি পাহাড়কে ডোবায় পড়ে যায়, বাবার মনে কেমন একটা কু ডেকে ওঠে। কাকা আরো কয়েকজন ডোবার মধ্যে খুঁজতে থাকেন, শেষে মাঝখানে জলের নিচে তারা দাদুর দেহ খুঁজে পান। শোকের ছায়া নেমে আসে, সবাই ধরাধরি করে দাদুকে ডাঙায় তোলেন, বাড়িতে খবর পাঠানো হয়। আমরা সবাই কান্নাকাটি করতে করতে ছুটে গিয়ে দেখি দাদুর দেহটা গাব গাছে হেলান দিয়ে বসানো, যেন ঠিক ধ্যানের মুদ্রায় বসে আছেন। একটা বিষয় লক্ষ্য করে আমি হতবাক হয়ে যাই, যে দেহটি জলে কাদায় ডোবানো ছিল তার শরীরে কোনো জল বা কাদার দাগ নেই। দাদুর গায়ের ধুতিটাও মনে হচ্ছে যেন শুকনো। তখনকার সময় পরিস্থিতির ব্যাপারটায় বাকিরা কেউ গুরুত্ব দেননি। শ্মশানঘাটের কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। আমার স্পষ্ট মনে আছে চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, আমি পরিষ্কার চিতা থেকে হাত পিসেক দূরে একটি কালো ছায়া মূর্তি দেখতে পেয়েছিলাম। তার গলায় ধপধপে সাদা ছোট ছোট হাড়ের মালা ব্যতীত আর কিছু নেই। তন্ত্রমুণ্ডির মালা, কেউ বিশ্বাস করবে না বলে আর কাউকে বলিনি। এখন তোমরা বলবে এর মধ্যে অস্বাভাবিকতা কি? বয়স্ক মানুষ হয়তো কাদা জলে চলতে গিয়ে পাহাড়কে পড়ে গেছে, পরে উঠতে না পেরে ডুবে মারা গেছে, আর খিঁচ ধরে তো মৃতদেহের নানা রকম বিকৃতি ঘটে। দাদুর দেহটা হয়তো ধ্যান মুদ্রায় সে আকৃতি নিয়েছে, জানি এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই বলে ভট্টাচার্য মশাই উঠে কুটিরের ভেতরে যান। আমরা একটা ঘরের মধ্যে থেকে ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়ালাম। এও কি সম্ভব? পৃথিবীতে কত কিছুই ঘটে যায়, কটার প্রমাণ আমরা পাই, আর যার প্রমাণ পাওয়া যায় সেটাই সত্যি, যেটা পাওয়া যায় না সেটা কল্পনা নাকি অন্তহীন কোহিনে তার বাস্তবতা লুকিয়ে আছে, প্রাকৃতিক নাকি অতি প্রাকৃতিক। বিশ্বাস করা বা না করা শ্রোতা বন্ধু সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনাদের উপরে ছেড়ে দিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার লম্বা ঘটনা শেষ করেছেন এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা কথা বাড়াবো না, কারণ ঘটনাটি এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে। অনেকক্ষণ ধৈর্য নিয়ে আপনারা শুনেছেন, আমাকে অনেকক্ষণ ধরে পড়তে হয়েছে। সো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাই।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং এটা হ্যালোইনের মাস, হ্যালোইনের স্পেশাল এপিসোড। আমরা বলতে গেলে এখন থেকে শুরু করে ফেলেছি, যদিও এর শেষের দিকে চলে যাব আমরা টরন্টোতে, এখন বাংলাদেশে চলছে। এবং সুকান্ত মাইতির ঘটনাটি শোনার পরে আমরা এখন যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি অডিও ক্লিপ পাঠিয়েছেন ফারহানা এবং তিনি ঢাকা থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন সেই আশা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম ফারহানা, আমি ঢাকাতেই থাকি। ভূত এফএম আমার খুব পছন্দের একটা শো, তবে পারিবারিক ও ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি রেগুলার ভূত এফএম শুনতে পারি না, তবে যখনই আমি ফ্রি থাকি তখনই ভূত এফএম শুনি। তো আমি ভূত এফএমে আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই ভাইয়া, এই ঘটনাটি এর আগেও আমি মেইল করে পাঠিয়েছিলাম, তবে কিছু প্রবলেমস এর কারণে আমি সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে বা মেইল করে পাঠাতে পারিনি। তাই আমি আজকে আবার ভয়েস রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি পাঠাচ্ছি। যদি এই ঘটনাটি ভাইয়া সিলেক্ট হয়ে যায় তাহলে আমার সাথে আরো ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। তো যাই হোক ভাইয়া, সরাসরি ঘটনায় চলে যাই। ভাইয়া আমি আগে বলে রাখি, আমার পরিবারে আমরা 5 জন সদস্য, আমার আব্বু আম্মু, আমার বড় বোন আমি আর আমার ছোট ভাই। আর আমার ছোট ভাই অনেক ছোট, ও ক্লাস 3 পড়ে। তো যাই হোক ভাইয়া, 2022 সালের অক্টোবর মাসের 13 আমার বোনের হঠাৎ পেটে ব্যথা হয়। তো ফার্স্টে পেটে ব্যথা খুব একটা বেশি ছিল না, এই পেটে ব্যথাটা 7 ছিল, বাট খুব একটা বেশি ছিল না। তো যেহেতু একটা ব্যথা 7 স্টে করছিল, এর জন্য আমরা আমার বোনকে নিয়ে একটা হসপিটালে যাই। সেখানে কিছু ট্রিটমেন্ট করার পরে জানা যায় যে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের মানে ব্যথা আছে, প্রবলেম আছে। তো যেই হসপিটালে আমরা প্রথমে তার ট্রিটমেন্ট করি সেখানে শুধুমাত্র টেস্ট করা হয়, সেখানে কোনো ধরনের অপারেশন করা হয় না। সেজন্য ভাইয়া ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে যে আমরা অন্য যে কোনো একটা ভালো হসপিটালে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের জন্য ডাক্তার দেখাই। তো ওনারা যেভাবে বলে ওইভাবেই আমরা করি। তো আমি হসপিটালটার নাম নিচ্ছি না, যেহেতু এটা খুব পপুলার একটা হাসপাতাল, নাম করা হাসপাতাল, হয়তো আমি নাম নিলে এটার এফেক্ট পড়তে পারে, সেজন্য আমি হাসপাতালটার নাম নিচ্ছি না। তো আমরা সেকেন্ড টাইম যে হসপিটালটাতে যাই, সেখানে যাওয়ার পর ডাক্তার আমার বোনকে চেক আপ করে বলে যে আমার বোনের অ্যাপেন্ডিসাইডের প্রবলেমস আছে, আর তাকে আর্লি অপারেশন করে ফেললে এটা ভালো হবে। তো ওনার ডাক্তারে সাজেস্ট করে যে ওই দিনই আমার বোনকে হাসপাতালে ভর্তি করার জন্য, ইভেন আমরা ডাক্তারের সাজেস্ট অনুযায়ী ওই দিনই আমার বোনকে হাসপাতালে ভর্তি করি। তো হাসপাতালটা আমার বাসা থেকে কিছুটা দূরে ছিল ভাইয়া, আর আমার ছোট ভাই ছোট হওয়ার কারণে আমার আম্মু আমার বোনের সাথে স্টে করতে পারেনি হসপিটালে, আমাকে রেখে আছে। তো এর আগে পরে আমি কখনোই ভাইয়া হাসপাতালে ছিলাম না, এটাই আমার প্রথম হাসপাতালে থাকা। তো আমার আম্মু আব্বু আমার বোনকে হাসপাতালে ভর্তি করে তারা বাসায় চলে আসে। তো ওই রাতে ভাইয়া কোন রকমের কোনো প্রবলেম হয় না। আর আমরা ভাইয়া হাসপাতালে একটা ওয়ার্ডে ছিলাম, যেহেতু ওয়ার্ডে অনেক লোক থাকে তো দেখা যাবে যে সময়টা ভালো যাবে বা সবার সাথে কথা হবে মিলেমিশে থাকা যাবে, এই কারণে শুধুমাত্র আমরা ওয়ার্ড নিয়েছিলাম। তো আমরা একটা সিট নেই, ওই এক সিটে আমার বোন ছিল আর আমি ফ্লোরে বিছানা করে থাকতাম রাতে। তো প্রথম রাতে ভাইয়া কোনো প্রবলেম হয়নি। পরের দিন সকালে ডাক্তার আসে, যেদিন আমরা ভর্তি করি আমার বোনকে, তার পরের দিন সকালে ডাক্তার আসে, এসে আমার বোনকে চেক আপ করে আমার বোনের অপারেশনের ডেট ফিক্সড করে। তারা ভর্তির তৃতীয় দিন আমার বোনকে অপারেশনের কথা বলে, তৃতীয় দিন সকাল 11টায় আমার বোনের অপারেশন হবে এটা আমাদের জানায়। তো যাই হোক ভাইয়া, তৃতীয় দিন আমার অপারেশন যখন হয় আমার বোনের, তখন আমার আব্বু আম্মু আসে, আমার বোনকে সকাল 11টায় অপারেশন থিয়েটারে নিয়ে হয় আর তাকে পোস্টিং রুমে দিতে দিতে অলমোস্ট 3:30 বেজে যায়। তো ভাইয়া বলে রাখি, অপারেশন থিয়েটারের সামনে অথবা পোস্টিং রুমের সামনে ওই হসপিটালে মানে ঘুমানোর মতন বা রাত কাটানোর মতন কোনো সিস্টেম নাই, সেখানে জাস্ট কয়েকটা বসে ওয়েট করার মতো চেয়ার দেয়া, এছাড়া আর কিছুই ছিল না। আর বলে রাখি ভাইয়া, হাসপাতালটা 12 তলা, তো হাসপাতালে 10 নম্বর ফ্লোরে হচ্ছে স্টুডেন্টসদের ক্লাস করানো হয় আর 12 নম্বর ফ্লোর যেটা সেটা তখন শুধুমাত্র করা হয়েছে, তবে সেটা তখন পর্যন্ত ওপেন হয়নি, জাস্ট কমপ্লিট করা, ওপেন হবে আর কিছুদিন পরে, এমন টাইমে আমরা হসপিটালে যাই। আর আমার বোনের অপারেশনটা হয় ভাইয়া 6 তলায়, আর আমাদের মানে ওয়ার্ডটা ছিল বা যে ওয়ার্ডে আমরা ছিলাম সেটা ছিল 11 তলায়। তো যাই হোক, আমার বোনকে পোস্টিং রুমে দেওয়ার পর আমার আব্বু আম্মু ওই দিন রাতের 11:30 তারা বাসায় চলে আসে। তো ওই রাতে যেহেতু বেড খালি ছিল আর আমি ভাই আগেই বলেছি যে আমি ফ্লোরে ঘুমাতাম, তো ওই রাতে আমার বোনকে 6 তলায় পোস্টিং রুমে রাখা হয় আর বেড খালি থাকার কারণে আমি ওই রাতটা 11 তলায় বেডেই ছিলাম। তো রাতের 11:30 দিকে বা এরকম হবে, আমার আব্বু চলে আসার সময় আমাকে বলছে যে আমার বোনকে কিছুক্ষণ পরপর যে পোস্টিং রুমে দেখে আসার জন্য যে তার কোনো প্রবলেমস হচ্ছে কিনা। তো আব্বু যেরকমটা বলে আমি ওই রকমটাই করার ট্রাই করি। আমি ভাইয়া রাতে 12:30 একবার আমার বোনকে দেখে আসি পোস্টিং রুমে, 11 তলা থেকে নেমে 6 তলায় যে আমি পোস্টিং রুমে দেখে আসি। তো কোনো প্রবলেম ছিল না, যার জন্য আমি আবারও উপরে 11 তলায় রুমে চলে আসি ওয়ার্ডে। তো আসার পরে ভাইয়া আমি বেডে ঘুমিয়ে যাই। রাতের 2:30 দিকে একজন নার্স এসে আমাকে বলে যে আমার বোনের কিছু প্রবলেমস হচ্ছে নিচে পোস্টিং রুমে, আমাকে এক্ষুনি বলছে ডাক্তার যেতে। তো ভাইয়া আমি খুব আর্লি তাড়াহুড়ো করে তখনই আমি 2:30 বাজে আমি 11 তলা থেকে 6 তলা নেমে যাই আমার বোনকে দেখার জন্য। তো আমি ভাইয়া রুমে যে দেখি যে ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না, আমার বোন একেবারেই স্বাভাবিক ছিল, নর্মাল ছিল। আর আমি পোস্টিং রুমে যে দেখি ওইখানে কিছু নার্স ছিল, কিছু ডাক্তার ছিল, আমি তাদেরকে জানাই যে আমার বোনের কি প্রবলেম, আমাকে কেন ডাকা হয়েছে। তখন তারা আমাকে একটা বিষয় বলে যে তারা আমাকে ডাকেনি, মানে আমাকে তারা নক দেয়নি বা ডাকেনি, আমার বোন সম্পূর্ণ সুস্থ আছে। তো তখন ভাইয়া আমি ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নিইনি, আমি পোস্টিং রুম থেকে বেরিয়ে আমি লিফটে উঠি। আর আমরা সবাই জানি যে লিফটে অলওয়েজ একটা ফ্লোর বেশি কাউন্ট করা হয়, আই মিন যদি আমরা 6 ক্লিক করি তাহলে সেটা 7 ফ্লোরে যেয়ে থেমে যাবে এরকম। তো ভাইয়া যেহেতু অনেক রাত ছিল ওই সময়ে পোস্টিং রুমের সামনে বা অপারেশন থিয়েটারের সামনে কেউই ছিল না, শুধু আমি একাই ছিলাম আর লিফটেও কেউ ছিল না। তো ভাইয়া আমি লিফটে উঠে লিফটের 10 নম্বর ফ্লোরে ক্লিক করি, যেহেতু আমি 11 তলায় যাব। আর আমরা সবাই জানি যে লিফটের ভিতরে একটা ছোট মনিটর থাকে যেখানে ফ্লোর গুলো শো হয়, আমরা কত নম্বর ফ্লোরে নামছি সেটা শো হয়। তো ভাইয়া আমি লিফটের 10-এ ক্লিক করি, ক্লিক করার পরে লিফট তো রানিং হয়, স্টার্ট হয়। তো আমি ভাইয়া মনিটরের দিকে তাকিয়ে দেখি যে লিফটের 10 নম্বর ফ্লোর শো করছে, তার মানে আমি 11 নম্বর ফ্লোরে চলে আসছি। তো আমি লিফটের 10 নম্বর ফ্লোরে দেখে আমি ভাইয়া নেমে যাই, লিফট থেকে নামি। নেমে আমি সোজা তাকিয়ে দেখি যে আমি 11 নম্বর ফ্লোরে না, আমি 9 নম্বর ফ্লোরে। তখন আমার ব্যাপারটা একটু খটকা লাগে যে আমি লিফটের মনিটরে 10 দেখেছি, তাহলে আমি 9 নম্বর ফ্লোরে কিভাবে আসলাম? তো ভাইয়া আমি তখন মনে করি যে না, হইতে পারে এটা আমার দেখার ভুল। তো আমি আবারও লিফটে উঠে যাই। এগেইন আমি লিফটে উঠি, উঠে আমি আবারও লিফটে 10 নম্বর ফ্লোরে ক্লিক করি। ক্লিক করার পর ভাইয়া 2-3 সেকেন্ড লিফটটা চলার পরে আমি আবারও মনিটরের দিকে তাকিয়ে দেখি যে লিফটের 10 নম্বর ফ্লোর শো করছে। তো ভাইয়া আমি আবারও লিফটে গিয়ে নেমে যাই। নেমে যাই, এবার আমি যেটা দেখি যে আমি 12 নম্বর ফ্লোরে, সেই ফ্লোরটা যেটা তখন পর্যন্ত ওপেন ছিল না। তো এবার আমি ভাবলাম যে হয়তো লিফটের কোনো টেকনিক্যাল প্রবলেমস হতে পারে। তো আমি ভাইয়া ভাবছি যে না, যেহেতু একটা ফ্লোর নিচে 12 তলায় আছি, 11 তলায় যাব, একটা ফ্লোর সিঁড়ি দিয়ে নেমে গেলে আমি 11 নম্বর ফ্লোরে চলে যাব। তো এটা ভেবে ভাইয়া আমি সিঁড়ি থেকে নামতে থাকি। তো একটা ফ্লোর নেমে ভাইয়া আমি জাস্ট শকড হয়ে যাই। আমি সেই একটা ফ্লোর থেকে নেমে দেখি যে আমি 9 তলায় আবার চলে আসছি। মাঝের 11 তলা আর 10 তলা তখন অবধি আমি খুঁজে পাচ্ছি না। তো 9 তলায় যখন আমি যাই ভাইয়া, যে দেখি ওইটা একটা শিশু ওয়ার্ড, ওইখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে ভিতরে, আর সামনে মানে কেচি গেটের সামনে কিছু ডাক্তার বসে আছে, তবে তারা আমার দিকে অনেকটা রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তো যাই হোক ভাইয়া, আমি অনেকটা ভয় পেয়ে যাই। ভয় পেয়েও আমি একজনকে জিজ্ঞেস করি, একজন নার্সকে জিজ্ঞেস করি যে আমি 11 তলায় যাব, আমি তো লিফটে এসেছি, প্রবলেম হয়েছিল, আর আমি সিঁড়িতে এসেও আমি 11 তলা খুঁজে পাচ্ছি না, তো যদি আপনি হেল্প করতেন তাহলে ভালো হইতো। তো উনি আমাকে যেটা বললো যে আপনি এক কাজ করেন, আপনি সিঁড়ি দিয়ে একটা ফ্লোর উপরে যান, একটা ফ্লোর উপরে গেলেই আপনি 11 তলা পাবেন। তো ভাইয়া যেহেতু আমি 9 নম্বর ফ্লোরে ছিলাম, আমি একটা ফ্লোর উপরে গেলে আমি 10 নম্বর ফ্লোর পাবো, বাট উনি আমাকে বলছে যে আপনি একটা ফ্লোর উপরে গেলে 11 নম্বর ফ্লোর পাবেন। তখন ভাইয়া আমি যেহেতু একটু নার্ভাস ছিলাম, আমি ব্যাপারটা অতটা সিরিয়াসলি নিইনি, ওনার কথায় আমি একটা ফ্লোর উপরে উঠি। তো ভাইয়া একটা ফ্লোর উপরে উঠে আমি দেখি যে আমি এগেইন 12 তলায়, মানে মাঝের 10 তলা আর 11 তলাটা তখন অবধি আমি দেখতে পারছি না। তো ভাইয়া যেহেতু আমি থার্ড টাইম আমি আসছি, থার্ড টাইমও আমি 12 তলায় মিস্টেক হয়ে আমি 12 তলায় চলে গেছি, তো এটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর 12 তলা ভাইয়া সম্পূর্ণ অন্ধকার ছিল, তো এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। তো ভাইয়া আমি কি বলবো, কাকে ডাক দিব, যেহেতু অনেক রাত ছিল, আশেপাশে কাউকে দেখছি না, তো আমি ভয়ে অনেকটা শক হয়ে যাই। ইভেন আমি কোনো কথাও বলতে পারতেছিলাম না, আর আমার হাতে ভাইয়া তখন ফোন ছিল, তবে আমার মাইন্ড কাজ করতেছিল না যে আমি কাউকে ফোন দিব, এরকম একটা ব্যাপার ছিল। তো হঠাৎ করে ভাইয়া একজন গার্ড আসে, এসে আমাকে ডাক দিয়ে বলে যে আপনি এত রাতে 12 নম্বর ফ্লোরে কি করছেন এই অন্ধকার ফ্লোরে? উনি যখন আইসা ভাইয়া ডাক দেয় আমি জাস্ট চমকে যাই। তো ওনার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তাকে আমি একটা কথা বলছিলাম যে ভাইয়া আমাকে 11 নম্বর ফ্লোরে কষ্ট করে নিয়ে যান, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো উনি ভাইয়া আমাকে 11 নম্বর ফ্লোরে নিয়ে যায়। 11 নম্বর ফ্লোরে নিয়ে যাওয়ার পর আমি ওয়ার্ডে ঢুকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 3:30 বাজে, 3:20 সামথিং এরকম বাজে, অলমোস্ট 3:30। তো ভাইয়া আমি অবাক হয়ে যাই যে আমি রাতের অলমোস্ট 2:30 দিকে হবে আমি লিফটে উঠি, আর হচ্ছে এরপরে আমার সাথে কি হয় আমার মনে নেই। আমি প্রায় 50 মিনিট পরে আমি 11 তলায় আসি, তাহলে এই 50 মিনিট আমি কোথায় ছিলাম, আর কেনই বা আমার বারবার 12 তলা আর 9 তলা ফ্লোরটাই শো হচ্ছিল, 10 তলা আর 11 তলা কেন শো হচ্ছিল না? তো এই বিষয়টা আমি ওই রাতে একটু চিন্তা করার পর ভাবলাম যে হতে পারে এটা আমার মিস্টেক, এর জন্য ভাইয়া আমি আর এই বিষয়টা সিরিয়াসলি নেইনি। তো যেদিন এই ঘটনাটি ঘটে যে রাতে, তার পরের দিন দুপুরবেলা আমার বোনকে রিলিজ দেওয়া হয় আর আমার বোনকে বেডে রাখা হয়, বেডে এনে দেওয়া হয়। তো ভাইয়া যেটা হয়, আমার বোনকে যেদিন বেডে দেয়, ওয়ার্ডে বেডে দিয়ে আসে, সেই দিন ভাইয়া আমি যখনই ওয়াশরুমে যাই তখনই সামহাও কেউ একজন এসে আমার ওয়াশরুমে নক করত। তো আমি বলে রাখি ভাইয়া, ওইখানে দুটো ওয়াশরুম ছিল, একটা ওয়াশরুম একটু বড় ছিল আর একটা ওয়াশরুম ছোট ছিল। তো যেটা বড় ছিল সেটা সবার জন্য কমফোর্টেবল ছিল, এর জন্য ভাইয়া আমি ওই ওয়াশরুমটাই বেশি ইউজ করতাম। তো যেদিন আমার বোনকে ওয়ার্ডে দেয়া হয় সেদিন ভাইয়া আমি ওয়াশরুমে যখনই যাই তখনই আমার ওয়াশরুমে নক হয়, আর নকটা অনেকটা এরকম ভাইয়া, ফার্স্টে একটা মানে নক করে, একবার নক করে, দেন এক থেকে দুই মিনিট যায়, দেন আবার আরেকটা নক করে। এরকম করে যখন থার্ড টাইম নক করতে আসছে তখন ভাইয়া কন্টিনিউয়াসলি নক করে। তো আমি বলে রাখি ভাইয়া, সেই ওয়াশরুমের পাশে একজনের বেড ছিল। তো আমি ওয়াশরুম থেকে বের হই, হয়ে আমি প্রথম দিন ভাবি যে না হতে পারে ওই আন্টিদের বা আশেপাশে যারা আছে পেশেন্ট তাদের হয়তো কোনো প্রবলেমস হচ্ছিল বিধায় তারা নক করে। তবে ভাই আমি এই ব্যাপারটা লক্ষ্য করি যে আমি যখনই ওয়াশরুমে যেতাম তখনই দরজায় নক হইত। সেটা ভাইয়া যখনই যেতাম, সেটা দিন হোক রাত হোক, অলওয়েজ মানে আমি ওয়াশরুমে গেলেই দরজাটা নক হইতো। তো এই বিষয়টা একটা সময় আমাকে রাগায়া দেয়। তো আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওয়ার্ডে সবার উদ্দেশ্যেই বলি যে ওয়াশরুমে মানুষ কোনো মানে ঘুরতে যায় না, এখানে একটা ন্যাচারাল ওয়ার্কের জন্য যায়, কেন আপনারা এত বারবার নক করছেন। তো ওয়াশরুমের বের পাশে যে বেডটা ছিল ওইখানে যে আন্টি ছিল উনি আমাকে জানাচ্ছে যে ওইখানে কেউই নক করেনি, দরজায় তারা কেউই নক করেনি, ইভেন কোনো পেশেন্ট অথবা পেশেন্টের গার্ডিয়ান কেউই দরজায় নক করেনি। তখন ভাই আমি একটু চমকে যাই যে তাহলে এতক্ষণ ধরে দরজায় নক করছে ডাকে। তো আমি এই বিষয়টা ওই আন্টিকেও কিছু না জানাই আর আমার বোনকেও আমি কিছু জানাইনি। তো এটা ভাইয়া পঞ্চম রাতের ঘটনা, পঞ্চম দিন যেদিন আমি রাতে ঘুমাই, ঘুমানোর সময় ভাইয়া তখনও প্রায় দেড়টা দুইটা বেজে যায়। তো আমি আমার ঘুম চলে আসে, আমার চোখটা লেগে আসার সাথে সাথে ভাই আমি শুনতে পাই যে কেউ একজন আপনার হসপিটালে যে থাইগুলো থাকে সেই থাইয়ে কেউ একজন নক করছে। তো আমার ঘুমটা তখন ভেঙে যায় যে সাডেনলি এত রাতে থাইয়ে কে এত কন্টিনিউয়াসলি নক করছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে ওয়ার্ডের প্রত্যেকটা পেশেন্ট প্রত্যেকটা গার্ডিয়ান ঘুমাচ্ছে, সবাই ঘুমে আছে, ওয়ার্ডের দরজা লক করা। তাহলে আমি ভাবতেছিলাম যে তাহলে থাইয়ে কে নক করছে। তো এটা ভাবতে ভাবতে ভাইয়া আমি আবারও ঘুমিয়ে যাই। তো যখন আমি ঘুমে যাই সাডেনলি শুনি যে আমার কানের পাশে একটা মেয়েলি কণ্ঠে কেউ একজন খুব জোরে খিলখিল করে হাসছে এরকম। তো এই সাউন্ডটা শোনার সাথে সাথে ভাইয়া আমি আবার ঘুম থেকে উঠে যাই। উঠে যাওয়ার পর আমি চারোদিকে তাকাই, আবার সব দিকে তাকাই, তাকিয়ে দেখি যে না এবারও সেম ওয়ার্ডের সব পেশেন্ট সব গার্ডিয়ান সবাই ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে হতে পারে বাহিরের হাসপাতালে যেহেতু বাহিরের হয়তো কেউ এসে হাসছে। তো আমি ওয়ার্ডের থেকে বের হই, বের হয়ে ভাইয়া যেটা দেখি বাহিরে একটা মানুষও ছিল না, একজনও ছিল না, না কোনো ডাক্তার না কোনো নার্স কেউ ছিল না। তাহলে আমার কানের কাছে এসে ওই অট্ট হাসিটা কে দিয়েছিল? তো এটা ভাবতে ভাবতে আমি আবারও ওয়ার্ডে যাই, যে আবার শুয়ে পড়ি। আমি এর মাঝে ভেবেছিলাম যে আমার বোনকে ডাক দিব, বাট আমার বোন সিক, তার জন্য তাকেও ডাক দেওয়া হয়নি। তা আমি সেকেন্ড টাইম যখন আমি মানে আবারও ঘুমিয়ে পড়ি তখন সেম ওয়েতে এসে কেউ একজন খাইতে নক করছে। তো ভাইয়া আমি এটা শোনার পর আমি আর এবার চোখ খুলিনি, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, কারণ আমি ভাবতেছিলাম যে এবার আমি শুনতে চাই যে কে কাজটা করছে, কে নক করছে বারবার। তো আমি সজাগ হয়ে যাই বাট আমি চোখ খুলিনি। এমন সময় ভাইয়া আমার কানের কাছে এসে আবারও একটা হাসির শব্দ শোনা যায়। তো আমি ঘুম থেকে উঠে যাই, উঠে এবার সেম জিনিসই দেখি যে সবাই ঘুমাচ্ছে, তো আমার কানের কাছে এসে হাসছে ডাকে। তো এই টাইমে আমি ভাবলাম যে না আমি আর নিচে ফ্লোরে থাকবো না, আমি একটু কষ্ট হলো আমার বোনের পাশে আমি বেডেই থাকবো। তো ওই রাতটা আমি বোনের পাশে বেডেই ছিলাম। তো ভাইয়া ফজরের যে যখন আজানটা, আমার বেডে উঠার কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পরে ফজরের আজান হয়ে যায়। আজান হওয়ার পরে আমি দেখি যে একজন আন্টি ঘুম থেকে উঠে উনি নামাজ পড়ে উজু করে কোরআন শরীফ পড়তেছে, হসপিটালে উনি কোরআন শরীফ পড়তেছে। তো তখন আর আমি ওনাকে কিছু বলি না। সকাল ১১টার সময় আন্টি আর আমি ভাইয়া কেবিনে, সরি কেবিন না, মানে আমরা ক্যান্টিনে যাই খাবার খেতে। তো ক্যান্টিনে যখন আন্টি আর আমি খাবার খেতে যাই পাশের বেডের আন্টি, তখন আমি আন্টিকে জিজ্ঞেস করি যে আন্টি গতকাল রাতে এরকম কিছু থাইয়ের শব্দ কেউ নক করছে এরকম শব্দ হচ্ছিল, আপনি কি এরকম ধরনের কোনো শব্দ পেয়েছিলেন কিনা? তখন আন্টি বলে যে আন্টিও সেম শব্দগুলো পাচ্ছিল, কেউ একজন এসে থাইতে নক করছে, কেউ একজন তার কানের কাছে এসে হাসতেছে, এরকম ধরনের শব্দ সেদিন রাতে উনিও ফিল করে। যার জন্য ভাইয়া উনি ফজরের ঘুম থেকে উঠি আগে উঁচু করে উনি কোরআন শরীফ পড়তে বসে। তো আমি আন্টিকে জানাই যে আন্টি আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমার একার সাথেই হচ্ছে। তো আন্টি জানায় না শুধু এটাই না, উনিও যখন ওয়াশরুমে যায় তখন উনি শুনে যে কেউ একজন ওয়াশরুমের নক করছে। তো ভাইয়া আমরা দুইজনই অনেকটা ভয় পেয়ে যাই, ঘটনাটি হয়তো এখানে স্টপ হইলে ভালো হইতো। তো ভাইয়া ওই দিন যেটা হয় সেটা হয়ে যায়। তো এরপরে 6 নাম্বার রাতে আমাদের আর কোনো প্রবলেম হয় না। তো 7 নাম্বার যে আমি হসপিটালে 8 দিন ছিলাম, তো 7 নাম্বার দিনটা যেটা হয় সেদিন সকালবেলা ভাইয়া পাশের, আমি বলেছিলাম যে ওয়াশরুমের পাশে একটা বেড ছিল ওইখানে একজন আন্টি ছিল। তো ওই আন্টির মেয়ে আন্টির সাথেই থাকতো আর ওনারা ভাইয়া 28 দিন হসপিটালে ছিল, স্টে করেছে 28 দিন। তো আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে যে যার মতন কাজ করতেছি, পেশেন্টদের যতটুকু সেবা দেওয়া দরকার আমরা সবাই দিচ্ছি। এরকম সময় ভাইয়া ওই ওয়াশরুমের পাশের বেডে যে আন্টি ছিল ওনার মেয়ে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার জন্য ও বেড থেকে দাঁড়ায় জাস্ট 2 কদম সামনে গিয়েছে আর ও সাথে সাথে সেন্সলেস হয়ে ওইখানেই পড়ে যায়। তো ওই মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ডক্টররা আসে, ডক্টররা ভাবে যে হয়তো ওর কোনো ফিজিক্যালি কোনো প্রবলেমস আছে, বিধায় ও অজ্ঞান হয়ে গিয়েছে যেহেতু ও হসপিটালে 28 দিন স্টে করছে। তো ডাক্তাররা এসে চেক আপ করতে মানে করার চেষ্টা করে বাট কোনোভাবেই মেয়েটার জ্ঞান আসতেছিল না। এভাবে ভাইয়া অলমোস্ট 2-3 মিনিট হয়ে যায় ওর জ্ঞান ফিরছে না। হঠাৎ করে ভাইয়া মেয়েটা মানে কি বলে ওর চোখ গুলো খুলে ইভেন সাথে সাথে ওর চোখের মণি সাদা অংশ যেটাকে বলে সেই অংশটা ভাইয়া সম্পূর্ণ লাল হয়ে থাকে, সম্পূর্ণ ওর সাদা অংশ লাল হয়ে থাকে। ওর চোখ গুলো এত বড় হয়ে যায় যে মনে হচ্ছিল ওর চোখ থেকে এখনই ব্লাড চলে আসবে। তো এরকম হয়ে যায় ওর চোখের অবস্থা। আর ও ভাইয়া মুখে কোনো শব্দ করতে পারছিল না, ও শুধু ওর গলাটাকে খুব জোরে জোরে কি বলে প্রেসার ক্রিয়েট করে গলাটাকে ম্যাসেজ করলে আমরা যেরকম করি ওইভাবে ডুলতেছিল। আর ভাইয়া আমি আমি বুঝাতে পারছি না, মাছ যখন পানি থেকে উঠায় উঠানোর পর একটা মাছ যেভাবে ছটফট করে এই মেয়েটা সেম ওয়েতে ছটফট করতেছিল, চোখগুলো থেকে মনে হচ্ছে রক্ত পড়বে, মুখ দিয়ে ও কোনো কথা বলতে পারতেছিল না আর ওর গলাটা কন্টিনিউয়াসলি খুব জোরে জোরে ডুলতেছিল আর ভাইয়া ওর বুকের ভিতরে খুব জোরে জোরে থাপ্পড় দিচ্ছিল। তো এটা দেখে ওয়ার্ডের সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তো মেয়ের মা তখন ওই মেয়েটার মা তখন বলে, আন্টি বলে যে ওকে কেউ পানি দাও। তো পাশের বেডের আরেকটা আপু তার কাছে তখন ভাইয়া 2 লিটার একটা পানির বোতল, সম্পূর্ণ বোতলটাই ভরা ছিল, ওই মেয়েটাকে দেয়। ভাইয়া আমি জানি না বিলিভ করবেন কিনা, সর্বোচ্চ 3-4 সেকেন্ড, 4 সেকেন্ডের ভিতরে মেবি হবে, 4 সেকেন্ডের বেশি হবে না, হাইস্ট গেলে হয়তো 5 সেকেন্ড হতে পারে। এর ভিতরে মেয়ে ভাইয়া 2 লিটার পানি শেষ করে ফেলছে আর পানিটাকে ও এত স্পিডে খাইছে ভাইয়া যে পানির ওর শ্বাসের টানের কারণে পানির বোতলটা পুরো দুমড়ায় মুচড়ে গিয়েছিল। ও এত স্পিডে ভাইয়া পানিটা টানছিল। তো ওই পানির বোতলটা যখন শেষ হয়ে যায় তখন ওই মেয়েটা পানির বোতল ফেলে দিয়ে ও ইশারায় আবারও মানে পানি দেওয়ার কথা বলে। তো ওর মাও বলে যে হ্যাঁ ওকে আবার পানি দাও, দেন ভাইয়া ওকে আবারও 2 লিটার পানি দেওয়া হয়। ও তখনও ভাইয়া সর্বোচ্চ 5 সেকেন্ডের ভিতরে সে 2 লিটার পানি শেষ করে পুরো বোতলটাকে দুমড়ায় মুচড়ায় ফেলে সে আবারও পানি চায়। তো এই মুহূর্ত ওই রুম সময় ডাক্তার বলে যে ওকে যেন এত ওভার পানি না দেওয়া হয়, কারণ একটা মানুষ কতটা পানি খাইতে পারে এক নিঃশ্বাসে এটা তো আমরা সবাই জানি। তো যাই হোক ওকে ডাক্তার বলে যে ওকে আর পানি দিতে না। তো মেয়ের মা তখন সাডেনলি সবাইকে বলে, ইভেন ডাক্তারদেরকেও উদ্দেশ্য করে বলে যে আপনারা আপনি যেখান থেকে চলে যান, আমার মেয়ের অন্য একটা প্রবলেম আছে, আলাদা প্রবলেম বা যেটাকে বলে জিনের আসর, এরকম প্রবলেম আছে, আপনারা চলে যান, ও কিছুক্ষণ পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তো এটা যখন বলে তখন ডাক্তার ওয়ার্ডের সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তো যাই হোক ডাক্তাররা ওর ওই মেয়ের মার কথা শুনে ওনারা চলে যায় আর মেয়ের মা বলে যে থাইটা লাগাই দেন, মানে যে ওয়ার্ডে আমরা ছিলাম সেই ওয়ার্ডে থাইটা লাগাই দিতে বলে। যখন থাই লাগাতে বলে তখন আশেপাশে ওয়ার্ডে সবাই ভয় পেয়ে যায় যে থাই লাগাইলে যদি কোনো প্রবলেমস হয়। তো মেয়ের মা আশ্বাস দেয় সবাইকে যে না ওইরকম প্রবলেম হবে না, আপনারা থাইটা লাগিয়ে দেন। তখন থাই লাগাই দেওয়ার পরে ভাইয়া মেয়ে প্রায় 6-7 মিনিট পরে ওইভাবে শুয়ে থাকে আর ওইভাবে ছটফট করে। দেন ভাইয়া 6-7 মিনিট পর ও অটো ভাইয়া সুস্থ হয়ে যায়, ওর কোনো ট্রিটমেন্ট কোনো কিছু লাগে না, ওর সুস্থ হয়ে ও ওর মতন বেডে যায়, কিছুক্ষণ রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পর ভাইয়া দেখি ও হঠাৎ করে কাপড় টাপড় গুছাচ্ছে, ও চলে যাবে এখান থেকে। তখন আমরা সবাই মেয়ের মাকে জিজ্ঞেস করি যে আসলে আপনার মেয়ের প্রবলেমটা কোথায়, সাডেনলি তার এরকম হয়েছে কেন। তখন মেয়ের মা জানায় যে ওই মেয়ের সাথে জিন টাইপের একটা প্রবলেম আছে, অলৌকিক প্রবলেম আছে, যেটা ওই মেয়েটাকে কিছুদিন যাবৎ প্রবলেম করতেছে। কারণ মেয়েটা হাসপাতালে অলমোস্ট 28 দিন ধরে আছে, তো লং টাইম থাকার কারণে ওই অবয়বটা মেয়েটাকে প্রবলেম করছিল। আর যেহেতু মেয়েটা ওর মাকে রেখে হাসপাতাল থেকে বের হচ্ছিল না, সেজন্য সেই অবয়বটা আশেপাশের বেডের যারা ছিল, ওয়ার্ডে যারা ছিল, ওয়ার্ডের আশেপাশে বেডে যে পেশেন্ট ছিল অথবা যারা গার্ডিয়ান ছিল, তাদের মধ্যে কিছু কিছু মানুষকে ওই অবয়বটা প্রবলেম করছিল, যেন এই মেয়েটা যেভাবেই হোক মানে এই হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। তো ভাইয়া এই অবয়বটি মূলত এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই ও আশেপাশের মানুষগুলোর সাথে এভাবে প্রবলেম করছিল। তো ওই মেয়ের মাকে জিজ্ঞেস করার পর যেটা জানা যায় যে এই মেয়েটার সাথে ছোট থেকেই এই অবয়ব বা এই জিন টাইপের এই জিনিসটা ছিল। আর এটা যখনই এই মেয়েটা কোথাও খুব বেশি লং টাইম স্টে করে বাড়ি ছাড়া, বাড়ির বাহিরে, তখনই এই অবয়বটি বিভিন্ন ধরনের প্রবলেম করতে থাকে। আর এই কারণেই মূলত তখন হসপিটালে এই প্রবলেমসগুলো হচ্ছিল। আর ভাইয়া বলে রাখি যেহেতু ওই মেয়েটা হসপিটালে 28 দিন ছিল আর আমরা হসপিটালে 8 দিন ছিলাম, তো ওই মেয়েটা থাকা অবস্থায় ওই হসপিটালের ওই ওয়ার্ডটাতে ভাইয়া মানে থাই গ্লাস যাই বলেন, জানালা বলেন, সবকিছু খুলে রাখা সত্ত্বেও মানে ভিতরে অনেকটা গরম কাজ করতো, যেটা মানে খুবই ওয়েদারটা খুব গরম লাগতো ওয়ার্ডের ভিতরে, বাট বাহিরে গেলে আবার ঠান্ডা ফিল হইতো। আর ওয়ার্ডের ভিতরের পরিবেশটা খুব থমথমে একটা অবস্থায় ছিল। বাট ভাইয়া ইত্তেফাক ভাবেই বলা চলে যে এই মেয়েটা যখন চলে গেছে, তো ওই মেয়েটা যাওয়ার পরে আমি আরো 2 দিন স্টে করেছিলাম হসপিটালে, তো এক রাত আর হচ্ছে 2 দিন স্টে করেছিলাম। তো ভাইয়া ওই মেয়েটা যাওয়ার পর পুরো পরিবেশটাই একদম পুরো চেঞ্জ হয়ে যায়। ওয়ার্ডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভালো লাগা কাজ করতে থাকে, ইভেন ওয়ার্ডটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো ওই অ্যাট লাস্ট আমরা এটাই জানতে পারি যে এই মেয়েটার কারণেই মূলত আমরা মানে কিছু কিছু কি বলে পেশেন্ট, কিছু কিছু গার্ডিয়ান আমরা এরকম প্রবলেমস এর ফেস করেছিলাম। তো এই ছিল ভাইয়া আমার ঘটনা, যদি ভালো লাগে তাহলে শোনাবেন, আজকের মতো বিদায়। আর যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয় ভাইয়া, তাহলে অবশ্যই আমার আরেকটা ঘটনা আছে, আমার লাইফের সাথে ঘটে যাওয়ার কিছু ঘটনা আছে, সেগুলো পাঠাবো। জানি না কতটা বুঝিয়ে বলতে পারছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য। তো যাই হোক ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে?
স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকের এপিসোডের শেষ অডিও ক্লিপটি আমি এখন আপনাদের শোনাবো, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এবং হ্যালোইন স্পেশাল এপিসোড সামনে আসছে, সেজন্য যেমন আপনারা ঘটনা পাঠাবেন, আমরা 200তম এপিসোডের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জন্য ঘটনা পাঠাবেন। যারা টরন্টোতে আছেন তারা কমেন্টে জানিয়ে দিন, ইমেল করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত সময়সূচি এবং সবকিছুর বিস্তারিত সব ব্যাপারগুলো আমরা জানিয়ে দেব আপনাদেরকে। আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন, www.facebook.com/rasel.sadhin। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তারিক রংপুর থেকে বলছি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার নিয়ে বলবো। এই ঘটনাটি ঘটে রাইট অ্যারাউন্ড করোনার কালীন সময় হবে। আমি সোজা ঘটনা চলে যাচ্ছি। আমরা অনেকেই জানি করোনার সময় অনেকজনের যে ঘুমানোর যে সময় আছে সেটা অনেকেরই একদম নষ্ট হয়ে গেছিল। তো আমারও ওরকমই হয়, কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো কোনো কোনো দিন ঘুমই হতো না, এমন একটা অবস্থা হয়ে গেছিল আর কি। তো এমনই কিছু দিন, কোনো একদিন আমি নোটিস করি, তারা কি বলে রাখি, আমাদের যে বাসা আছে তার সামনে একটি বাসা, আর তার মধ্যে একটু ফাঁকা জায়গা, মানে অনেক ছোট চাপা গুলির মতো থাকে, সেখানে মানুষ চলাচল করা যাবে, মনে একজন মানুষ চলাচল করা যাবে এমন এত একটু চাপালা রাস্তা, রাস্তা নয় তবে একটি মানে ফাঁকা জায়গা। আর ওইদিকেই আমার আর কি জানালাটা। একদিন রাত দুটো না তিনটা বাজবে, এমন সময় আমি ইয়ারফোনে গান শুনতেছি, আমি নোটিস করলাম খচমচ খচমচ শব্দ করতেছে। তো খচমচ শব্দ করছে আমি প্রথম প্রথম খেয়াল করিনি, অতটা নোটিস মানে অতটা ইম্পর্টেন্স দেইনি। তারপরে দেখলাম মানে খচমচ শব্দটা আবার হচ্ছে, আবার একদম চুপ, আবার খচমচ খচমচ শব্দ হইতেছে। তো আমি ইয়ারফোন খুলে শুনলাম, মানে শোনার চেষ্টা করলাম কি কিসের শব্দ হচ্ছে। তো ইয়ারফোনটা খুলে আমি নোটিস আমি মানে বুঝলাম যে কিছু একটা, মানে ওই ফাঁকা জায়গাতে কিন্তু অনেক মরা মরা শুকনা পাতা পড়ে থাকে। তো ওইখানে কেউ হাঁটলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ পাচ্ছি না। তো রাসেল ভাই, এটা কিন্তু আনকমন না, মানে ওই দিক দিয়ে সচরাচরই আপনার বিড়াল, তারপরে ফাঁকা জায়গাতে ঢুকার জায়গা আছে, তো আমাদের পাশের বাড়ির ছাগল, তারপরে কখনো কখনো কিছু হিন্দু মহিলা আসতেন, তারা এসে এই মানে পাতাগুলো নিয়ে যেত। রাতের টাইমে তো মহিলা আসবে না, রাতের টাইমে আর কি বিড়াল এরকম যাওয়া আসা করতো, এটা আমরা জানতাম। বিড়াল আমাদের ছাদের উপর দিয়েও যায় ধাম ধাম শব্দ করে। এটা আনকমন ব্যাপার ছিল না, আনকমন মানে অতটা ইম্পর্টেন্ট না দিয়ে আমি আবার গান শুনতেছি। তাই দেখতেছি তো মানে এতক্ষণ ইম্পর্টেন্স দেয়নি, তাই নোটিস করলাম না। এবার মনে হইতেছে যে পুরো গলিটা আছে, এই পুরো গলিটা যাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত শব্দটা হইতেছে, তারপর আবার থামতেছে, আবার যাইতেছে, আবার মানে গলির এক এন্ড থেকে অন্য যাইতেছে, থামতেছে, আবার অন্য এন্ডে যাইতেছে, থামতেছে, আবার এরকম করে আর কি শব্দটা হইতেছে। তো আমি ভাবলাম কি রে, বিড়াল যদি হয় সে তো একবার চলে গেই, আর তো সাউন্ড করার কোন কথা না। তো যেহেতু ইউজ টু হয়ে গেছিলাম অত অন্য কিছু ভাবিনি। তো আমি জানলাটা খুলে দেখার চেষ্টা করলাম যে কি জিনিসটা, কি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেখার চেষ্টা করতেছি যে কি বাইরে কি এটা। তো দেখলাম দেখার চেষ্টা করতেছি কিন্তু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না। তো আমি বললাম আচ্ছা হোক থাক কি হয় হোক, ওটা তো আর দেখা যাচ্ছে না, এখন আমি কি আর করতে পারি। তো আমি জানলাটা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং বন্ধ করতে গেলাম। তো আমাদের জানলাটার কথা বলি, এটা কিন্তু থাই গ্লাস না, ওই একদম কপাট আর কি, কপাট সিস্টেম আর কি, লোহার কপাট। তো ধরে টেনে আবার এনে বন্ধ করতে হয়। তো আমি যখনই ধরতে গেলাম মানে গেটের মতো আর কি, জানলাটা দুইটা কপাট আর কি জানি বলবো মানে কিছু আর মনে আসতেছে না। তো ওই দুইটা ধরছি, ধরে টেনে আনতে যাব, তখনই আমার হাতের উপর হাত, হাতের উপর হাত, হাতটা একদম ফেসল ভাই পুরো মানুষের মতো, মানুষের হাত, কোনো নখ বড় নেই, কোনো মানে হাতে কোনো লোম নেই, কিন্তু হাতটা অনেক কালো। কালো বলতে কি মনে হয় হাতে ছাইটাই মেখে আছে, ছাই মেখে আছে মাখা এরকম একটা হাত। আমি এরকম মানে হাতটা দেখে আমি কিন্তু রাসেল ভাই এতক্ষণ ধরে যত কথা বললাম তাতে হয়তো বা ওরা অনেকজনের এরকম একটা আইডিয়া হইতে পারে যে অনেক সাহসী, আসলে কিন্তু আমি না অত সাহসী না, আমি ভীতু। কিন্তু জীবনে একটা শখ ছিল যে আমি জিন দেখব, মানে ভূত.com ভূত.fm সবই আগে থেকে শোনা হয়। সো তখন থেকে একটা শখ ছিল, আম্মু দাদি নানু এদের কাছ থেকে ভূতের গল্প শুনছি, জিনের গল্প শুনছি, তো দেখার খুব শখ ছিল, শখও ছিল কিন্তু অতটা সাহসীও ছিলাম না, ভীতু ছিলাম। তো এই কাহিনী হাত, আমার ওই হাতের উপর হাত দেখে আমি ভয়ে চিল্লান দেই এবং অজ্ঞান হয়ে যাই। এবং সকালে উঠে আমি আমার যেহেতু আমার রুমেই ছিলাম, তো আমার বেড়েই শুয়ে থাকি, আর বেড়েই বেড থেকে উঠছি, উঠে আম্মু এসে জিজ্ঞেস করলো কি রে তোর কি হয়েছিল রাতে, চিল্লাইলি কেন, চিল্লা আসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তখন আম্মুকে এই ঘটনা বলি, আম্মুকে বলি যে এই যে এই এরকম কাহিনি। আম্মু বলে কই আমরা তো কোনো শব্দ শুনি নেই। একটা জিনিস বলে থাকা মানে যে অ্যালিউটার কথা বলছিলাম, যে পলিটার কথা বলছিলাম আসল ভাই, ওইটা কিন্তু আমাদের যে আমার আম্মু আব্বু যে রুম আছে ওই রুমেও ওই রুম পর্যন্ত যায়, ওই রুমের জানলা পর্যন্ত ওই মানে গলিটা ছোট গলিটা যায়। তো আম্মু বলতেছে যে আমরা তো কোনো শব্দ শুনিনি। তো আমি যেহেতু ভীতু, তো আমি আমার নিজের মনে বলে ভেবে নিয়েছিলাম রাতে সকাল নাস্তা আস্তা খেয়ে দুপুরে আর কি, দুপুরে ভাত টাত খেয়ে বিকালের দিক যখন আম্মু একটু টিভি দেখতেছিল, তখন আম্মুকে আমি যে প্রশ্ন করি যে আম্মু সত্যি করে বলো তো তুমি কি সত্যি কোনো মানে শোনো নাই যে কেউ দেখতে হাঁটা যাচ্ছে মানে শুকনা পাতার উপর হেঁটে যাওয়ার কোন শব্দ শোনো নাই। আমি বলতেছে না। তারপর আমি বলতেছে যে তবে একটা জিনিস আছে, যে আম্মু বলতেছে যে একটা জিনিস আমি প্রত্যেক দিন রাত 2টা 2:30 এরকম টাইম হবে, এরকম টাইমে আমি মানে একটা আমাদের রুমে একটা গন্ধ আসে যেটা হচ্ছে মরিচ পোড়া, শুকনা মরিচ পুরানোর গন্ধ, তারপরে শুকনা মরিচ, শুটকি, এগুলো কেউ একসাথে পুড়তেছে এরকম একটা গন্ধ তাদের রুমে আসে। এবং এই গন্ধটা মা বাবা দুইজনই শুনতে পারে, মানে আজকে দুইজন গন্ধটা পায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো রাসেল ভাই যদি এই ঘটনাটি সিলেক্ট হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, এবং আর যদি ঘটনাটি ভালো লাগে আমি আরো ঘটনা আছে সেগুলো শেয়ার করবো আমাকে জড়িয়ে আর কি।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি জানিয়ে দিই যে আমাদেরকে শেষ করতে হবে এখন, কারণ আজকে অনেক লম্বা একটা এপিসোড আমাদের করার ইচ্ছে ছিল, শুধুমাত্র আমরা এত বড় একটা ইমেল, প্রথম যে ইমেল সেটা দিয়ে শেষ করবো ভেবেছিলাম, তারপরেও একটা চমৎকার অডিও ক্লিপ পেয়ে গেলাম ফারহানার এবং সেই জন্য আমরা সেটা শোনালাম, এবং তারপরে আরও একটা অডিও ক্লিপ পাওয়াতে সেটা পাঠানো বা সেটা যারা পাঠিয়েছেন সেইটা শোনানোর জন্য আপনাদের মানে খুব ইচ্ছা করছিল এবং লোভ সামলাতে পারলাম না বলা যায়, আর সেজন্য সেটাও শুনিয়ে ফেললাম। আপনারা আমাদের ঘটনা পাঠাতে থাকুন, কারণ সামনে হ্যালোইন, এবার একটা হ্যালোইন মানে কি সামনে হ্যালোইন না আসলে হ্যালোইন চলছে, এবং সে কারণে আমরা আমাদের মতন করে ভয়ের ঘটনাগুলো মানে মানুষ নানানভাবে হ্যালোইন উদযাপন করে আমরা সেগুলোর মধ্যে যাব না, আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে আপনাদের কিছু ঘটনা শোনাব এই উপলক্ষে। তো আমার মনে হয় যে আগামী সপ্তাহেও আপনাদের কাছে নতুন ঘটনা নিয়ে আসবো, যদি আপনারা পাঠান স্পেশাল কোনো ঘটনা, আদারওয়াইজ হ্যালোইনের শো আর স্পেশাল হবে না, বা ঘটনা 200তম এপিসোডের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেখানেও স্পেশাল কিছু থাকবে না যদি আপনারা ঘটনা পাঠানো বন্ধ করে দেন। অডিও ক্লিপ ভালো হচ্ছে এটা খুব আশার কথা, আমরা আশা করব যে আরও দারুণ দারুণ ঘটনা আপনাদের কাছ থেকে পেয়ে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত ডট কম এ সাথে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com, আপনারা সেখানে ঘটনা পাঠান, এবং 200তম এপিসোডের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা সঙ্গে আছেন সেই কারণেই এতটা পথ আমরা এগিয়ে যেতে পেরেছি। 2020 আমরা শুরু করেছিলাম ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি, আজকে অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের এপিসোড শুনছেন আপনারা, এবং এতটা পথ পাড়ি দিতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি সামনের পথগুলোতেও আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে টরন্টোতে, যারা যারা টরন্টোতে আমাদের শোতে অংশগ্রহণ করতে চান, আমাদের কাছে আসতে চান, আমাদের সাথে কথা বলতে চান, তারা সবাই আমাদের ইনবক্স করুন, আমাদেরকে বিশেষ করে আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন আপনাদের সমস্ত ডিটেলস, আমরাও জানিয়ে দেব আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে আপনাকে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত ডট কম এর সাথে থাকবেন।